This track was downloaded from fusionbd.com.
ভালো আছি, আপনি ভালো আছেন?
এই তো আছি শামিম ভাই। শামিম ভাই কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে?
আপনাদের স্টুডিওতে এসে আসলে আমার খুব ভালো লাগছে যে আমি আমার মনের কথাগুলো, দীর্ঘদিন জমিয়ে রাখা কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, আমি বলতে পারবো।
আচ্ছা শামিম ভাই, বাই প্রফেশন আপনি কি করছেন?
বাই প্রফেশন আসলে আমার ওরকম কোনো বিজনেস না, ছোটখাটো বিজনেস, মানে গাড়ি ইম্পোর্ট করছি।
বিজনেসম্যান?
হ্যাঁ।
আচ্ছা, তাহলে গাড়ি লাগলে আমি হয়তো আপনার কাছে নক করতে। আচ্ছা শামিম ভাই, এই প্রোগ্রামটি আপনি কতদিন যাবৎ শুনছেন?
আমি আপনার লাভগুরু শুরু হওয়ার পর থেকে শুনছি।
আচ্ছা, কি মনে হয় এই প্রোগ্রামটি শুনে
আসলে? একটা এফেক্টিভ প্রোগ্রাম, আমার কাছে খুব ভালো লাগছে।
ওয়াই?
এই জন্য যে কারো অজানা কথাগুলো জানা, এবং সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেখান থেকে নিজেকে সংশোধন করে নেওয়ার যে একটা সুযোগ, এটা আমরা পাচ্ছি আর কি।
তার জীবনের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করতে পারবেন, তার ভালোবাসার মানুষের হাতটি ধরে হয়তো বলবেন যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যেও না, কিংবা আমি তোমাকে সত্যিকার অর্থে পেতে চাই। তো এই কথাগুলো হয়তো বলবে, বাট তার জন্য শুনতে হবে আপনার সেই ভালোবাসার কথাগুলো। তো আমরা জানতে চাই যে ভালোবাসা কিভাবে আপনার জীবনে করান আনলো, কিভাবে সেই ভালোবাসা আপনার জীবনে আসলো।
আসলে সবার জীবনে ভালোবাসা আছে এবং আসে, তো সেটা যেটা আসে প্রথম সেটা আমার মনে হয় ছাত্র জীবনেই প্রথম
বেশি আসে,
ছাত্র জীবনেই সবচেয়ে বেশি আসে। তো আমারও এসেছিল সেটা কলেজ জীবনে, যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, পরীক্ষার ঠিক আগে।
কত বছর আগে?
আজ থেকে 15-16 বছর আগের কথা, 16 বছর আগের কথা। প্রথম একটি মেয়েকে দেখলাম
কলেজে,
কলেজে প্রথম একটি মেয়েকে দেখলাম। আমার মেয়ে মানুষ বলতে যেটা অনুভূতি ছিল সেটা আমার ছিল না। প্রথম তাকে দেখার পরে একটু ভালো লাগলো, ভালো লাগা মানে যে ভালোবাসা সেটাও তখন বুঝি না, বুঝে ওঠার আগেই কখন যে কোথায় হারিয়ে গেছে এটা আমি নিজেও জানি না।
আচ্ছা আচ্ছা।
তো নিজেকে হাজারে সংযত করার চেষ্টা করেছি বাট পারিনি, ভালোবেসে ফেলেছি। তো ভালোবাসতে যে যেটা ডে বাই ডে সামনে আসলো সেটা হলো যে,
জি বলুন,
জি সেটা হলো যে প্রথম তাকে ভালো লাগলো এবং তাকে ভালো লাগার কথাটা বললাম। তো ভালো লাগার কথাটা এরকম যে সরাসরি প্রস্তাব নয়, সরাসরি প্রস্তাব নয়, বাট দুটো ফ্রেন্ড, আমার একটা ফ্রেন্ড ছিল ওই ওদের কলেজে, আসলে আমি ওই কলেজে।
আপনি তাকে কতদিন দেখার পর আপনার ভালোবাসা?
প্রায় ধরেন সিক্স অ্যান্ড নাইন মান্থ।
আচ্ছা, অ্যাকর্ডিংলি সিক্স অ্যান্ড নাইন মান্থ, ওকে।
তো 9 মাস পরে যখন তার সাথে মানে প্রথম প্রথম দু একটা কথাবার্তা হতো, কেমন আছেন, উনিও জিজ্ঞেস করতো আমি কেমন আছি, এই হাসি মানে জাস্ট একটা বিনিময় আর কি, কথা বিনিময় দু একটা কথা টথা দিই প্রথম
তরঙ্গ মাধ্যমে ভালোবাসার শব্দগুলো বিনিময় হতো।
রাইট। তো তারপর প্রথম তাকে বললাম, আসলে অফারটা যেরকম হয়েছিল মানে গতানুগতিক মানুষ মানুষকে যেরকম অফার করে, যেমন আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো কিনা, বা তুমি আমার ভালোবাসাটাকে গ্রহণ করো, এরকম না। কথাটা ছিল, ঘটনাটা ছিল এরকম যে আমার একটা ফ্রেন্ড ছিল শেখ মুনিম ফয়েজ।
আচ্ছা।
তো ওর আসলে মূলত ওর ক্লাসমেট ছিল। তা আমি যখন মুনিমের সাথে কথা বলছিলাম তখন আমাকে পরিচয় করে দিল যে দিস রুনা আহমেদ। তো দিস বলার পরে পরিচয় হলাম, ইন্ট্রোডিউসিং শেষ। তো আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন বা আপনাদের বাসা কোথায়, তখন বাসার কথাটা প্রথমে বলতে চাইনি, যাই হোক গোপন করেছে সে। তো আমি তো নাছোড়বান্দা, যেহেতু ভালো বেশি ফেলেছি বা ভালো লেগেই ফেলেছে, তাকে তো খুঁজে বের করতে হবে সে কোথায় থাকে। তো যাই হোক, একদিন তার বান্ধবীকে নিয়ে এসে যাচ্ছিল, তা আমি তার পিছনে পিছনে তাকে ফলো আপ করলাম, হ্যাঁ যাচ্ছিলাম। তো যেতে যেতে তারা দেখলাম একটা দোকানে এসে থামলো কনফেকশনারির সামনে।
আচ্ছা।
তো অনেকক্ষণ ওরা দাঁড়িয়ে কি কি খেলো, বাট আমি সাহস করতে পারলাম না যে ওদের সামনে যা দাঁড়াই। তো অনেকক্ষণ পরে নিজের মধ্যে সাহস টাহস জুগিয়ে ওদের সামনে যা দাঁড়ালাম।
আচ্ছা।
দাঁড়িয়ে বললাম, ও আপনারা এখানে? আচ্ছা যাই হোক, তো আপনি এখানে? আমি বললাম যে আমি তো নিজের লোক, ওদের কাছে ফলো করছিলাম সেটা তো বলতে পারছিলাম না। বললাম যে হ্যাঁ আমি এখানে একটা কাজে আসছিলাম, জাস্ট আপনাদেরকে দেখা এবং আপনাদেরকে দেখে দাঁড়ানো। তো কি খাবেন বলেন? বলে না আমরা খেয়েছি, আপনি কি খাবেন? তা বলে আপনারা খাবেন না আমি খাওয়াবো।
আচ্ছা।
বলে যাই হোক আমরা খাওয়াই বা আপনি খাওয়ান, কিছু একটা খান। পরে একটা জুস খেলাম। তো খাওয়ার পরে কথা টথা হলো, তো ওরা বাসার দিকে যাচ্ছে, আমি ওদেরকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম। আসলে চলে যাওয়াটা ছিল একটা অভিনয়, আসলে আমি চলে যাচ্ছিলাম না, তাকে সত্যিকার অর্থে তার পেছনে পেছনে যেতে, তার বাসাটাকে চেনা। যাই হোক, তারা তখন যাচ্ছিল, কিন্তু ওরাও ছিল অত্যন্ত চালাক, তারাও বারবার পেছন দিকে তাকে দেখছিল তাকে কেউ ফলো করছে কিনা। তা আমি অনেক কলা কৌশল অবলম্বন করে 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 ওদের বাসাটা খুঁজে বের করলাম, খুঁজে আমি বের করে চলে আসলাম। তো এর মধ্যে আমার ফ্রেন্ডরা বললো, কি দোস্ত কি খবর তোমার, কি দেখা টাকা হয়? তাই বললাম, দোস্ত দেখা টাকা তো হয়, কিন্তু কিছু তো কইতে সাহস পাই না। তখন বললো যে দোস্ত বলে ফেল। ঠিক আছে। তো প্রথম বোধ হয় সেটা ছিল মেবি 1995 সালের শেষের দিকে।
আচ্ছা,
তো বলেই ফেললাম যে রুনা আমি তোমাকে পছন্দ করি। তখন বলে মেয়েটির সাথে সাথে আমাকে জবাব দিল, সেটা হলো সেটা একই কথা দুটো ফ্রেন্ড বললে কেমন করে হবে, তার মানে আমার বন্ধু যে মনিফ হয় সেও তাকে অফার করেছিল, কিন্তু সেটা তো আমি জানতাম না।
আচ্ছা,
তো যাই হোক, এনিওয়ে ও যখন বললো তখন আমি একটু চুপটি মেরে গেলাম, বিকজ আমার ফ্রেন্ডের প্রায়োরিটি আগে, বিকজ তার ফ্রেন্ডের প্রথম, তার আগে আমার আগে, তারপর সাথে পরিচয়। তো যাই হোক, তো বলার পরে বললাম ঠিক আছে, আপনার যাকে ভালো লাগে আপনি তাকেই গ্রহণ করুন, এতে আমার কোনো সমস্যা নাই। তো এখন আমি মুনিমকে কিভাবে জিজ্ঞেস করি, আমার তো ভালো লেগে গেছে। তো মুনিমকে জিজ্ঞেস করলাম, মুনিম দোস্ত একটা কথা জিজ্ঞেস করি, বল। বল, কি জিজ্ঞেস করবি? আমি, তোর তো অনেক গার্লফ্রেন্ড, একটা গার্লফ্রেন্ড যদি তুই ছেড়ে দেস আমাকে তোর তো কোনো প্রবলেম নাই। বলে দোস্ত কি এমন প্রবলেম বল, আমি সেই রুনার ব্যাপারটা আমি একটু চিন্তা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আমার কোনো সমস্যা নেই। তুই কি অফার টফার কখনো করছিস? বলেছে না, আমি তো অফার কখনো করি নাই, তো ভালো লাগে দু একটা দুষ্টামি করে হয়তো কথা বলে ফেলেছিলাম।
আচ্ছা আচ্ছা,
তাই বললাম দেখ আমি তো ওকে পছন্দ করি, তো তুই কি মনে করিস? বলে দেখ, ওর সাথে কথা বলে দেখ, যদি সে গ্রহণ করে সমস্যাটা কোথায়। তখন তার সাথে কথা বললাম এবং সে একটা সময় বলল ঠিক আছে ভেবে দেখা যাবে।
আচ্ছা,
তো ভেবে দেখে যাবে, এমন করে করে চলে গেল আরো তিনটি মাস। তিনটি মাস চলে যাওয়ার পরে একদিন সে হঠাৎ করে বলল, তোমার বাসায় যাব।
কে? মেয়েটি?
মেয়েটি।
আচ্ছা, মানে রুনা আপনাকে বলল?
রুনা, হ্যাঁ, রুনা আমাকে বললো যে আমার বাসায় যাবে। তাই বললো আমার গরিবের বাড়ি, আসলে সত্যিকার অর্থে তখন আমি পড়াশোনা করি আর আব্বাও আর্মিতে ছিলেন, তো তো হঠাৎ করে আমাদের ইকোনমি এত বেশি খারাপ হয়ে গেছিল যে কোনো ফ্রেন্ডকে নিয়ে যাবো বাসায়, মানে এটাও চিন্তা করতে পারছিলাম না। তো যাই হোক, এক সময় দেখলাম ওই আমার কলেজের অ্যাড্রেস দেখে দেখে একদিন দেখলাম যে আমার এলাকায় যায় হাজির।
আচ্ছা,
আমার এলাকার ছেলেমেয়েটা বলছে দোস্ত কেউ একজন আসছে তোমার খোঁজার জন্য। তাই আমি, দোস্ত কে আসছে খোঁজার জন্য? বলি সুন্দরী এক অপ্সরা তোমাকে খুঁজছে।
আচ্ছা,
তুমি কোথায় ছিলে এতক্ষণ? সুন্দরী অপ্সরা যখনই বলছে তখন আমার মাথায় ঘটাং করে ঘন্টা বেজে গেল যে আর তো কেউ নয়, এ তো ও ছাড়া আর কেউ হবে না। তো যাই হোক, আগালাম, ধীরে ধীরে সামনের দিকে এগোতে শুরু করলাম। তো দেখলাম যে ওরা তিনটি মেয়ে একদিকে যাচ্ছে, এর মধ্যে দেখলাম যে আমার সেই কাঙ্ক্ষিত ভালোবাসাটাও আছে। তো যাই হোক, তাদেরকে বাসায় নিয়ে গেলাম।
আচ্ছা,
বাসায় নিয়ে যে সরাসরি বাবা মার সামনে, তখন তো আজ থেকে সেই 15-16 বছর আগের কথা, মানে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে এটা ওপেনলি বলাও ফ্যামিলিতে ছিল একটু টাফ।
ডেফিনেটলি।
তো যাই হোক, বলতে সাহস পাইনি। তা আমার কাছের এক মামি ছিল, খুবই মামি, মানে যাকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি, তাকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে এবং মায়ের পরেই যে স্থানটা আমি তাকে দিই, তাকে বললাম, সে বলে ঠিক আছে বাসায় নিয়ে আসো। নিয়ে গেলাম, মামি খেয়াল আছে, মামি আমাদের জন্য খিচুড়ি রান্না করেছিল, একটু বৃষ্টিও পড়ছিল, তো মামির হাতের খিচুড়ি সবাই আমরা খেলাম, আনন্দ করলাম। এই প্রথম তার আমাদের বাসায়
পদার্পণ।
তারপর ধীরে ধীরে সে আসতে থাকতো বাসায় প্রতি শনিবার, তারবিহীন মনোপেথি, ও আসলেই আমি বুঝতে পারতাম যে ও আসবে, সত্যি সত্যি সে চলে আসতো। ধীরে ধীরে কখন যে এই ভালোবাসাটা এত গভীরে পৌঁছে গেছে আমি ঠিকই, মানে
দুপক্ষ থেকেই
আমি দুপক্ষ থেকে কেমন করে ধরলাম যে যদি আমাকে সে ভালো না বাসতো তাহলে সে কিন্তু আমার কাছে আসতো না, আর সে যদি আমাকে ভালোই না জানতো তাহলে কিন্তু সে আমার উপর ভরসা রাখতে পারতো না।
অবশ্যই।
তো যাই হোক, তো এর ভালোবাসাটা ছিল একটু ডিফারেন্ট, অন্যরকম। ওকে যতই আমি ভালোবাসার কথা বলতাম ও কিন্তু আমাকে এড়িয়ে যেত, কিন্তু প্রকাশ করতো না কখনো। তো বারবারই ওকে বলার, মুখ দিয়ে বলানোর চেষ্টা করতাম যে তুমি আমাকে একবার শুধু বলো যে তুমি আমাকে ভালোবাসো। বলে এটা কি মুখে বলার জিনিস হলো? এটা হলো মনের ব্যাপার, মন দিয়ে বুঝে নাও, আবেগ দিয়ে ধরো আসলে আমি তোমাকে কি কতটুকু ভালোবাসি। তো এইভাবে করে করে চলে গেল আরো কয়েকটি বছর। এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গেছে আমার ফ্যামিলি, মেয়েটিকে, মেয়েটি যে চলাফেরা, আসলে আমার একটু গ্রামীণ মনোভাব সম্পন্ন আমার বাবা মা, আমার বাবা একটু হুজুর টাইপের, ও মাথায় কাপড় দিয়ে আসতো না, ডিভাইডার পরতো, অনেক সময় স্কার্ট পরতো, এগুলো আমার বাবা পছন্দ করতো না। যে সময় পড়াশোনা করছো, ফ্রেন্ড আছে ঠিক আছে, ফ্রেন্ড থাকবে কিন্তু বাসায় কেন? এটা নিয়ে আমার ফ্যামিলিতে অনেক কিছু প্রবলেম হতো, বাবা আমাকে অনেক কনভিন্স করে, অনেক সময় কনভিন্স করতে পেরেছি, অনেক সময় পারিনি, এই জন্য আমাকে নানা ধরনের কথা শুনতে হয়েছে। তো যাই হোক, তবু ভালোবাসার হাল ছাড়িনি, শক্ত করে ধরেছি ভালোবাসার হাল যে আমাকে পেতেই হবে। এর মধ্যে মেয়েটি আমাকে একদিন বলল যে আমার বাবা মা আমাকে বিয়ের জন্য দেখছে।
আচ্ছা, তখন তো আপনারা কলেজ পার করেননি?
কলেজ আমি পার করে ফেলছি, ওরা আর কি ইয়া হয়নি। তো পরে একদিন বললো দেখো আমার ফ্যামিলি আমাকে খুঁজছে আর তুমি তো কিছু করছো না, আর তোমার ফ্যামিলির যে অবস্থা আমার মনে হয় না যে আমার বাবা মা কোনোভাবে মেনে নেবে। শুরু হলো দাদা অক্লান্ত সংগ্রাম এবং পরিশ্রম,
ভালোবাসা
শুরু হয়ে গেল, ভালোবাসার জয়ের যে জয়ের জন্য যে যুদ্ধ, কোথায় গেলে আমি কিছু অর্থ উপার্জন করতে পারবো, কোথায় গেলে আমি কি করতে পারবো, সারাক্ষণ চিন্তা করি, সারাদিন কাজের সন্ধানে ঘুরে বেড়াই, রাতে এসে ঘুমিয়ে স্বপ্ন দেখতে শুরু করি আবার সেই ভালোবাসার। এমন করে করে চলে গেছে আরো তিনটি বছর।
আচ্ছা,
একদিন হঠাৎ করে ও আমার কাছে আসলো। এর মধ্যে আর কিছু ঘটনা আপনাকে বলিনি দাদা, সেটা হলো যে ওর আমার বাবা একদিন ওকে প্রশ্ন করেছিল যে মা তুমি তো আমার বাসায় যাতায়াত করো, তুমি কি একটা কথা বল মা, তুমি কি আমার ছেলেকে ভালোবাসো? ওর মধ্যে একটি ছোট্ট ভুল করে ফেলছে, যেটা আসলে ওইটা ওই বয়সের জন্য হয়তো বা এটা ভুলটা হয়ে গেছে, এখন হলো তা হতো না। সেটা হলো সে বললো যে আপনার সন্তানের জন্য তো আমার বাবা মাকে মানুষ করছে না।
আচ্ছা আচ্ছা,
মানে শুনে আমি এটাকে কি বলবো, এটাকে কি ভালোবাসা অপমান বলবো, না ভালোবাসার জন্য একটা বিশাল ধাক্কা বলবো, না কি বলবো, আমি বুঝে উঠতে পারিনি।
আসলে আমার যেটা মনে হয় যে বয়সের সাথে মানসিক অপরিপক্কতার যে বিষয়টা ছিল এই কারণেই হয়তো
সেটাই হবে দাদা, আমি এখন সেটাই মনে করছি আর কি। তো কথাটা আমি বাবার মুখে যখন শুনলাম আমি কিন্তু ধাক্কাই পেলাম। আমার যে স্পিড ছিল, তাকে জয় করার যে স্পিড ছিল, কাজ করার যে একটা উৎসাহ ছিল, সেটা কিন্তু আমি হারিয়ে ফেললাম। হারিয়ে ফেললাম, ফেলার পরে কিছুদিন আমি কাজবিহীন ঘুরে বেড়ালাম।
তাকে প্রশ্ন করেননি আপনি এই শব্দটি জানার পর যে তুমি এই ধরনের কথা কেন বলেছিলে বাবাকে?
বলে আমি জানতাম যে তুমি হাজার চেষ্টা করেও তুমি আমাকে জয় করতে পারবা না।
আচ্ছা,
এই জন্যই আমি আঘাত দিয়ে কথা বলেছি যাতে তুমি আমার ব্যাপারে কোনো চিন্তা না করো।
আচ্ছা,
যাই হোক, তারপর দীর্ঘদিন কেটে গেল এইভাবে, ও আর আমার বাসায় আসে না, খুব কম আসে। কিন্তু আমি যেহেতু ভালোবেসে ফেলেছি, মনের মধ্যে একটা ভালো লাগা জন্মে গেছে, আর আসলে অলস মস্তিষ্ক শয়তানের
শয়তানের,
তো ওই তখন কাজ ছিল না, তো ওই নেশাই ছিল যে এই মেয়েটার সাথে কখন কথা বলবো, এই মেয়েটাকে নিয়ে কখন একটু বাইরে যাব, টাকাও ছিল না পকেটে যে নিয়ে যা কোথাও বসে খাবো সেটাও ছিল না। তো যাই হোক, চেষ্টা করলাম, ওর ওকে আবার ওর সাথে যোগাযোগ করতে শুরু করলাম, যোগাযোগ করতে চেষ্টা করলাম। এর মধ্যে শুনলাম যে ওর এক জায়গায়
বিয়ে
ঠিক হয়ে গেছে।
ঠিক হয়ে গেছে?
ঠিক হয়ে গেছে।
আচ্ছা,
আমি শোনার পরে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, বাট কোনোভাবে যোগাযোগ করতে পারলাম না।
আচ্ছা,
তো যাই হোক, অনেক কষ্ট কষ্ট করে, ওর একটা বান্ধবী ছিল মাসু, মাসুমা যার নাম, মাসুপুকে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে মাসুপু একটু সময় একটু বের করেন ওকে বাসা থেকে, আমি ওর সাথে একটু লাস্ট কথা বলবো, ও কি চায়। ও বের করে নিয়ে আসলো আমার এক ফ্রেন্ডের মিলনের বাসায়, মিতালি রোডে। মিতালি রোড অবশ্যই আপনারা চিনবেন যারা ঢাকায় আছেন। তো পরে মিতালি রোডের বাসায় নিয়ে আসলাম, কথা বললাম, বলার পরে ও আমাকে আংটি দেখালো।
আচ্ছা,
যে আমি অলরেডি আংটি পরে ফেলছি, তার মানে কারো বাগদত্তা হয়ে গেছে। এখন আমি কি করব, মাথা প্রায় পাগল প্রায়।
তখন আপনি কিসে পড়াশোনা করছেন আপাতত?
তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি,
ফার্স্ট ইয়ারে পড়ছি বিশ্ববিদ্যালয়ে,
অনার্স ফার্স্ট ইয়ার।
আচ্ছা,
তো কি করবো, মানে বুঝে ওঠার আগেই আমার স্বপ্ন মনে হয় যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তবু আমি আশা ছাড়িনি, হাল ছাড়িনি, দেখলাম ঠিক আছে, আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমার ভালোবাসা যদি আমার আল্লাহ তাআলা শুনে থাকেন, তাহলে অবশ্যই আমার ভালোবাসাকে উনি সফল করবেন, এই প্রত্যাশা, এই স্বপ্ন নিয়ে আমি নিজের মধ্যে নিজের মনে নিজের মধ্যে যুদ্ধ করতে শুরু করলাম, প্রতিজ্ঞা করলাম যে একদিন হলেও আমি মেয়েটিকে পাব। কি বলবো দাদা, কষ্টে আমার দিন যায়, রাত্রি আসে, বাবার দুর্ব্যবহারও আমার প্রতি বাড়তে থাকে, যেই ছেলের কোনো কাজ নেই, মেয়েদের সাথে গেলে উঠা বসা ঘোরা করা, মানে তৎকালীন গ্রামীণ পরিবেশ বা ষাটের দশকে ধেন্দা হওয়া যায়, বাবা মা থাকে তাদের, তারা তাদের সন্তান তারাই বুঝতে পারবেন একমাত্র তারা কি ধরনের মেন্টাল টর্চার করতে পারে। তো এইভাবে ওভারকাম করতে 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 একটা সময় আমার এক মামার একটা ইনডেন্টিং ফার্ম ছিল ফকিরাপুলে, DHN, দিলওয়ার হাবিব এন্ড নজরুল, দিয়েছেন। আমি প্রথম তাদের স্টাফ হয়ে কাজ করতে শুরু করলাম, সেটাকে ইনডেন্টিং, কিভাবে এলসি ওপেন করতে হয়, কিভাবে কি করতে, এটা শিখতে শুরু করলাম। দাদা বিশ্বাস করবেন, কাজ করতে যাচ্ছি কিন্তু এই যে ফকিরাপুলে যাওয়ার যে ভাড়াটা
সেটা ছিল না,
সেটা আমার কাছে ছিল না দাদা। আমি আমার এলাকা থেকে হেঁটে হেঁটে ফকিরাপুলে আসতাম, প্রায় ধরেন সেটা হবে প্রায় 10 কিলো,
10 কিলো হেঁটে, আপনি
10 কিলো হেঁটে আসতাম। হেঁটে আসার সময় রমনা পার্ক হয়ে আসতে হতো আমার, রমনা পার্কে মাঝে মাঝে বসতাম ক্লান্ত হয়ে, মানে ঘেমে টেমে বসে, যখন পাশে জুটি দেখতাম আবার দ্বিগুণ উৎসাহে আবার হাঁটতে শুরু করতাম। তো মামার এখানে কাজ শিখে শিখে প্রায় চলে গেল আরো 3-4 মাস।
আচ্ছা, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি হেঁটে এত কষ্ট করে আপনাকে যে অফিস করতে হতো, তার কারণ কি শুধুমাত্র যে আপনার পারিবারিক অর্থনৈতিক অবস্থা খুব একটি উঁচু পর্যায়ে ছিল না, নাকি বাবারও একটি জেদ ছিল যে আমি আমার সন্তানকে কিছু দেবো না এই ধরনের?
বাবার একটা জেদ ছিল যে এই মেয়ে এই ছেলেটা মেয়েদের সাথে ঘুরে বেড়ায়, টাকা নষ্ট করবে, এই মেয়ে এই ছেলেকে কোনো টাকা পয়সা দেওয়া,
তুই তোরটা নিজে,
তুই তোর নিজের মতো করে খা।
আচ্ছা আচ্ছা,
এমনও দেখা গেছে দাদা যে আমি সারা দিন কর্মক্লান্তির পরে যখন বাসায় ফিরতাম, রাতে যদি ভাত খেতে যেতাম, বাবা আমাকে অনেক ভাবে আমাকে আঘাত করত। আমার লাস্ট একটা কথা মনে আছে, যখন আমি ভাত খেতে বসি রাতের বেলা, আমার বাবা আমার সামনে থেকে, আমি বাবাকে কোনো ইয়ে করার জন্য বলছি না, যদি আমার বাবা রেডিও শুনে থাকেন, আমি বাবাকে হার্ট করার জন্য বলছি না, তবে বলছি যে এটা এটাও ছিল আমার জন্য একটা বিশাল পাওয়া, সেটা না হলে হয়তো আজকের অবস্থানে আমি আসতে পারতাম না।
This track was downloaded from fusionbd.com.
বাবা আমার প্লেট সামনে থেকে প্লেটটাকে লাথি মেরে বাইরে ফেলে দিয়েছিলেন, ওইটাই ছিল আমার শেষ ধাক্কা। ওই যে ফ্যামিলি থেকে প্রতিজ্ঞা করলাম যে আজকে যতদিন না পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে না পারবো, নিজের পরিচয় পরিচিত হতে না পারবো, ততদিন পর্যন্ত আমি আর কোনো ভালোবাসার
দুয়ারে পাবার
দুয়ারে পাবার পারবো না। এভাবে করতে করতে দাদা কাজ করলাম, এভাবে কেটে যাচ্ছে, কিন্তু বাসা থেকে তো সাপোর্ট পাচ্ছি না। সাপোর্ট না পেলে আমি আগাবো কেমন করে?
একা যুদ্ধ করে আগানো যায়,
আগানো যায় না। এর মধ্যে দাদা জুতার তলা ক্ষয় হয়ে গেল, জুতা ছিঁড়ে গেল, এখন খালি পায়ে তো হাঁটা যাবে না। অনেক অস্ত করে আমার খেয়াল আছে হাজার ব্যাগে, যে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে হাজার ব্যাগে জুতোর দাম খুব সস্তা, আমি হাজার ব্যাগে যে আমি একটা টিউশনি করতাম, এই কাজ করতাম আর টিউশনি করতাম, টিউশনি করে আমি 120 টাকা বোধহয় জোগাড় করেছিলাম, মানে জমাতে জমাতে, এখানে যাতায়াতের জন্য ভাড়াও লাগতো, মাঝে মাঝে খেতাম দুপুরে, দেখা গেল একটা তখন বাটার বোন পাওয়া যেত, যে ভিতরে ক্রিম খেয়েছি ওই একটা বাটার বোন খেতাম। আবার অনেক সময় দেখা যেত যে টাকা নেই হোটেলের পিছনে, আপনি জানেন যে ঢাকা শহরের হোটেলে খেতে না পারলে মানে পানিটা নিয়ে দিতে চায় না লোকজন, কিন্তু আমি কি করতাম, যা দেখতাম সবচেয়ে কনিষ্ঠ যে বিয়ারাটা আছে তাকে হয়তো আব্বু করে ডাকতাম, যে আব্বু এটা শোনো না, আমাকে এক গ্লাস পানি দাও না বাবা। দেখা যেত ওর আমার এই ব্যবহারটার জন্য হয়তো ছেলেটা পয়সার দিকে না তাকে হয়তো আমাকে এক গ্লাস পানি দিত। তাতে বিশ্বাস করবেন, খালি পেটে যখন পানি খেতাম মনে হতো ভিতরে একটা বিশাল যুদ্ধ হচ্ছে, ব্যথার চোটে মাঝে মাঝে বসে পড়তাম। এই যে বসে পড়তাম ব্যথার কারণে, তারপরে ভালোবাসাটাকে প্রতিজ্ঞা করতাম না আমাকে ভালোবাসাটাকে অর্জন করতে হবে, আমার বাবার এই যে আমাকে ঘৃণা এটা তার ভালোবাসার পর্যায়ে নিয়ে আসতে হবে, বাবার এই ঘৃণার চোখটাকে সরিয়ে তার ভালোবাসার চোখটাকে ওপেন করতে হবে। তো দাদিমান করতে করতে একটা শার্ট একটা প্যান্ট কি করব, মাঝে মাঝে দেখা যায় ঘামে গন্ধ হয়ে যায়, পাশে পারফিউম ইউজ না করতে পারলে তো ঘামে গন্ধ হবেই, যেহেতু হেঁটে চলাফেরা করি ঘামে সারাক্ষণই ঘামে শরীর, কি করতাম ওই ছোট লাক্স সাবান পাওয়া যেত আগে, এক সময় ছোট লাক্স সাবান পাওয়া যেত, এখনো পাওয়া যায়, কিন্তু এখন এটা যেটা পাওয়া যায় এটা এরকম না, আগেরটা ছিল আরো ডিফারেন্ট, আরো আরো পারফিউম ছিল সুন্দর, একটা মিষ্টি গ্রান ছিল, ওইটা দিয়ে ছোট্ট কত দিয়ে 3 টাকা দিয়ে কিনছিলাম বোধ হয়, ওইটা দিয়ে একবার করে ঘষতাম, আগে কাছে কাপড় কাছে সাবান দিয়ে করতাম, ওটাকে পারফিউম করার জন্য আবার ওই লাক্স সাবানটা দিয়ে করতাম, দিয়ে আমার বাসায় খাট ছিল না, চৌকি ছিল, খাটের স্ট্যান্ড থাকে, কিন্তু আমার দুর্ভাগ্য আমার তখন স্ট্যান্ডও ছিল না, আমি এটা একটা দড়ির উপরে দিয়ে, ফ্যান ছিল আমাদের, দড়ির উপরে দিয়ে শুকাতাম, শুকিয়ে ওটা যখন শুকাতো সারা রাত বসে ঘুমিয়ে থাকতাম বা বসে থাকতাম, শুকানোর পরে সকালবেলা এটাকে আবার আমাদের তৎকালীন সময় আমাদের বাসায় কারেন্ট ছিল কিন্তু আয়রন ছিল না,
আচ্ছা,
আব্বা পাকিস্তান থেকে একটা ইয়ে নিয়ে আসছিলেন, ওই ভিতরে যে কয়লা দিয়ে যে একটা আয়রন করা যায় ওই ধরনের একটা কয়লার আয়রন ছিল, ওইটা দিয়ে আমি কোন রকমে ঘষে ওটা পরে আমি চলে যেতাম।
আচ্ছা,
একবার খেয়াল আছে দাদা আমি দ্রুত বাসে চড়তে যেয়ে পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে আমার হাঁটুতে ব্যথা পেয়েছে, আজও একটু ব্যথা করে, যখন ব্যথা করে আমি তখন একটু করে চোখের পানি ফেলি, এই জন্য যে আজকের এই ব্যথাটা না পেলে হয়তো আজকের এই অবস্থানে আসতে পারতাম না, কখনো আমার নিজের গাড়ি হবে, কখনো আমার নিজের আজকের এস্টাবলিশমেন্ট হবে আমি কখনো চিন্তাও করতে পারিনি। যাই হোক দাদা, উঠে দাঁড়ালাম।
এই যে এত আত্মসংগ্রাম ভালোবাসা মানুষকে পাওয়ানোর জন্য, এত ঘৃণা, তারপরও আমি আমার ভালোবাসা মানুষকে জয় করতে চাই, এর মাঝখানে এই আত্মসংগ্রামের মাঝে কি আপনি আপনার সেই ভালোবাসা মানুষের সাথে কোনোভাবে?
না, আমি তার সাথে কোনো খোঁজ খবর রাখতে পারিনি, আর সেও আমার সাথে যোগাযোগ করেনি, বিকজ যে সে যেহেতু কারো বাগদত্তা সেও আমার সাথে কোনো যোগাযোগ করেনি। মানে
আপনার ভালোবাসাটি তখন আপনার কাছে একটি নিখোঁজ সংবাদ?
জি,
আপনার ভালোবাসাটি টোটালি আপনার কাছে একটি নিখোঁজ সংবাদ।
জি,
আচ্ছা,
তো আমি তবুও আমি হাল ছাড়িনি, আমি এমন করে চালিয়ে যেতে শুরু করলাম, আমি আমার সংগ্রাম চালিয়ে যেতে শুরু করলাম, এবং আল্লাহ ওই যে বলেছিলাম যে আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমার আল্লাহ যদি আমার ভালোবাসাটাকে শুনে থাকেন তাহলে আমার ভালোবাসাটা সত্যি একদিন জয়ী হতে পারবে এবং সফল হবে। হঠাৎ করে একদিন আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, মিলনকে, দোস্ত কোনো যোগাযোগ হয়? বলে হ্যাঁ আসছিল তো দোস্ত, ওর বিয়েটা তো ভেঙে গেছে। কেন? বলে ছেলে পক্ষ নাকি কি চাইছিল ওরা সেটা ফুলফিল করতে পারেনি বা দিসেন দ্যাটের কোনো কারণে হয়তো বিয়েটা ভেঙে গেছে।
তখন তো আপনি পড়াশোনা করতে পারছেন না বিশ্ববিদ্যালয়ে, মানে যেহেতু
আমি তখন সংগ্রাম, হ্যাঁ আমি তখন সংগ্রাম করে যাচ্ছি, তো পড়াশোনা একদিকে রাতে বেলা পড়ি,
আচ্ছা আচ্ছা
পড়াশোনা চালিয়ে যাচ্ছে, কিন্তু পড়াশোনা বন্ধ করছি না। কারণ আর আগে একটু কথা বলে দাদা বলিনি আমি, আমি পড়াশোনা কেন বন্ধ করছি না এটাও একটা একটা ঘটনা না বললেই নয়, দর্শক শ্রোতারা যেটা শুনতে বুঝতে পারবেন যে আসলে মায়ের প্রতি সন্তানের যে কতটা ভালোবাসা থাকলে একটা সন্তান তার প্রতিজ্ঞা থেকে সরে দাঁড়ায় না। আমার খেয়াল আছে আমি যখন, আমার জীবনে কোনো সেকেন্ড ক্লাস নেই, আমার প্রত্যেকটাতে ফার্স্ট ক্লাস, বাট আমার যখন মেট্রিকে ফর্ম ফিল আপ করতে যাই তখন আমার কাছে কোনো টাকা ছিল না দাদা। খেয়াল আছে আমার মা লাস্ট ডেট চলে আসছে, আমি মাকে বললাম মা আমি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে না পারলে আমি পরীক্ষা দিতে পারবো না। মা বললো বাবা যার কিছু নাই তার আল্লাহ আছে। মায়ের কথাটা আমি মাঝে মাঝেই স্মরণ করি, মাকে আমি আসলে অসংখ্য মানে অসম্ভব ভালোবাসি আমার মাকে। আমার মা হচ্ছে অসম্ভব সাদা মনের একজন মানুষ, যার কথা বললে না বললেই নয়, যার কথা বললে আমার আজও আমার চোখে পানি চলে আসে। সরি দাদা আমি চোখে চোখটাকে ধরে রাখতে পারছি না। তো আমার মা খেয়াল আছে আমার মা আমার মায়ের গহনা বন্ধক দিয়ে আমাকে 1300 টাকা দিয়েছিলেন। ওই 1300 টাকা দিয়ে আমি ফর্ম ফিল আপ করেছিলাম, আমি পরীক্ষা দিয়েছি এবং স্টার 9 নম্বরের জন্য আমি ঢাকা বোর্ডে স্ট্যান্ড করতে পারিনি।
চমৎকার।
আমার যে এই যে সংগ্রাম, আমি সংগ্রাম করে আজকে বেরিয়ে আসতে পারছি দাদা। আমি আমার মাকে অসম্ভব শ্রদ্ধা করি, অসম্ভব ভালোবাসি। তো এইভাবে করে করে চলে আসছি দাদা। তো আমি আর পড়াশোনাটা ছাড়িনি, কিন্তু একটা সময় এসে যখন দেখলাম যে জীবন সংগ্রামে এত বেশি ইনভলভ হয়ে গেছি যে আর পড়াশোনাটাকে ধরে রাখতে পারছিলাম না। যাই হোক দাদা, আমি এভাবে করে করে একটা প্রথম কাজ পেলাম ইনডেন্টিং এর, একটা মেশিনারি ইনডেন্টিং করলাম। আমার খেয়াল আছে তখন আমার মধ্যে 3300 টাকার মতো প্রফিট হয়েছিল।
আচ্ছা,
এই 3300 টাকা দিয়ে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন আমার জুতা, আমার জামা, আমার পারফিউম, মানে যা না হলেই নয়, একজন ইন্টারিয়ার হিসেবে কোন ক্লায়েন্টের কাছে গেলে গায়ে থেকে যদি গন্ধ আসে কোন ক্লায়েন্ট কিন্তু
ডেফিনেটলি
আমাকে অ্যাকসেপ্ট করবে না, এ কারণে আমি এটা নিয়ে নিলাম। আর এইদিকে আমার যে ভালোবাসার মানুষটি তার তো বিয়ে ভেঙে গেছে আমি শুনলাম, কিন্তু শোনার পরে আমি না যোগাযোগ করতে পারছি না, কারণ আমারও তো অবস্থা ভালো না, আমি কি যোগাযোগ করে কি করব। কিন্তু নিজে নিজে চেষ্টা করতে শুরু করলাম, চেষ্টা করে তার সেকেন্ড যে অর্ডারটা পেলাম সেটাতে আমার প্রফিট হয়েছিল 10,000 টাকা।
আচ্ছা,
এইভাবে করে দাদা আমি 3-4টা কাজ করলাম, কাজ করার পরে আমার কাছে পুঁজি চলে আসলো 40,000 টাকা।
আচ্ছা,
ওইটা দিয়ে আমি রহিম আফরোজ থেকে একটা গাড়ি কিনেছিলাম, সুজুকি আল্টো।
আচ্ছা,
40,000 টাকা দিয়ে। একজন আমাকে বুদ্ধি দিল যে পুরোনো গাড়ির ব্যবসা অনেক ভালো, তো 40,000 টাকা দিয়ে ওই সুজুকি আল্টো গাড়িটা কিনলাম। কেনার পরে কিছু কাজ টাজ করালাম, কাজ বলতে ধোয়া মোছা করছি, আমি নিজেই ধোয়া মোছা করছি আগারগাঁতে একটা গ্যারেজে।
আচ্ছা,
ওটা ন্যাশনাল মোটরস, এখনো কেউ আগারগাঁয় গেলে দেখতে পাবে, ন্যাশনাল মোটরস। ওই ন্যাশনাল মোটরসে গাড়িটা ধুলাম, ধুয়ে টুয়ে রাখতেই বগুড়ার একটা কাস্টমার চলে আসছে, সে গাড়িটা নিবে।
আচ্ছা আচ্ছা,
এবং সে গাড়িটা নিবে, তখন ওখানে যে মতিন মামা ছিল মারা গেছে, ভাবলো মধ্যমা বলে যে ভাই না তোমার তো ভাগ্য খুলে গেছে, কাস্টমার তো চলে আসছে, তো কয় টাকা বিক্রি করবো? আমি মধ্যমা আপনি তো জানেন আমি কয় টাকা দেখিনছি। বলে ঠিক আছে মামা আমি এক কাজ করি, একটা দাম হাঁকাই, তুমিও থাকো সাথে। তো মামা কি করলেন, গাড়িটা দাম হাঁকলেন 90,000 টাকা।
আচ্ছা,
তো দাম হাঁকলেন 90,000 টাকা, কিন্তু কাস্টমার এক ধাক্কা দিয়ে 70,000 টাকা বলে দিল।
আচ্ছা,
70,000 টাকা? তো মামা বলতেছে না 70,000 টাকা আমি পারবো না, আপনি আমার ভাগ্না স্টুডেন্ট মানুষ, ব্যবসা ব্যবসা করে, ভাগ্না যদি দেয় আপনারা দিতে পারবেন না, তবে ভাগ্নাও পারবে না। তো পরে দামাদামি করতে করতে 75,000 টাকা আসলো।
আচ্ছা,
এখন আমার কাছে গাড়িটা সেল রিসিটটা আমার কাছে রয়ে গেছে, বদলোক 5,000 টাকার জন্য সেল রিসিটটা নেয়নি। আমি তাকে যদি রেডিও শুনে থাকে তার জন্য আমার কাছে সেল রিসিটটা নিয়ে যাওয়ার টাকা দরকার নাই। তখনকার অবস্থা, এখনকার অবস্থা আমার আল্লাহর মতো ভালো করছে। তো পরে ওই বিক্রি করলাম 75,000 টাকা, ওই 70,000 টাকা ক্যাশ পেলাম। দাদা বিশ্বাস করবেন আজও অবধি ওই 70,000 টাকাকে আমি খুব অন্য চোখে দেখি।
ডেফিনেটলি
70,000 টাকা নয়,
এটা হওয়া উচিত,
ওটা 70,000 ড্রিমস, মানে 70,000 স্বপ্ন আমাকে বয়ে নিয়ে আসছে।
ডেফিনেটলি এটা টাকা ছিল না,
এটা টাকা ছিল না, এটা ছিল আমার জন্য একটা স্বপ্ন। দাদা যাই হোক, এইভাবে করে 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 আমি ভালো শুরু করলাম, উপার্জন করতে শুরু করলাম। আর ধীরে ধীরে মানুষের পয়সা হলে যা হয়, মানুষের পয়সা হলে যা হয় যে না এখন তো বিয়ে করা দরকার, এখন বাবা মার আমাকে গালমন্দ করে না, বাবা মার চাপটা অন্তত পক্ষে চেঞ্জ হয়ে যাচ্ছে ডে বাই ডে। আমি বাবাকে বুঝতে দিই না, তবেও তো পরে আমি যোগাযোগ করলাম, তো এর মধ্যে আমার যে ভালোবাসার মানুষ রুনা, ও একটা জায়গায় সার্ভিস করতে শুরু করলো।
আচ্ছা,
তার হয়তো বাসা বোরিং লাগছিল, সে একটা সার্ভিস করতে শুরু করলো। তো আমি ওকে খুঁজে অনেক খুঁজে বের করলাম, খুঁজে বের করার পরে ওকে আমি মানানোর চেষ্টা করলাম যে ভাগ্যে যেটা আছে মানুষের, ভাগ্যের বেশি মানুষ পেতে পারে না, মানুষ ভাগ্যের বেশি মানুষ হাজার চেষ্টা করলেও সে যেতে পারে না। যাই হোক, তোমার জীবনে যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে, আর আমি যেহেতু আমি যদি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালো নাই বাবাসো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, গ্যারান্টি দিচ্ছি আমি তোমাকে সুখে রাখবো।
আচ্ছা,
এবং কথা দিচ্ছি একটু সময়ের জন্য তোমাকে বিচলিত হতে দিব না। যাই হোক, মেয়েটি বললো ঠিক আছে, তুমি আমার পরিবারকে বলো। এখন আমার পরিবারকে কি বলবে, মানে সবই করবে, কিন্তু বেড়ালে গলায় ঘন্টাটা বাদ দিবে,
ঘন্টাটা বাদ দিকে।
এই ঘন্টা বাঁধা নিয়ে আরেক বিপদে পড়ে গেলাম। আমার বন্ধু যে আছে শেখ মনিম ফয়েজ, তাকে বললাম যে দোস্ত এখন তো সবই করলাম, এতদিন তো টাকা পয়সা ছিল না, যাই হোক এখন দুই পয়সা আছে না, একটা বড় একটা শাড়ি কিনে দিতে পারবো, একটা গয়নাও দিতে পারবো, মোটা চাল ভাত তো খাওয়াইতে পারবো। তো এখন একটা ব্যবস্থা করো দোস্ত, তুমি যাই বলো। বলো দোস্ত, আমার পক্ষে সম্ভব না, কারণ তোর এখনো ওই রকম অবস্থা হয় নাই যে আমি যাই বড় কথা বলতে পারবো।
আচ্ছা,
ওদের ফ্যামিলির ডিমান্ড একটু চিন্তা করে ও হয়তো এটা এগ্রি হয়নি। তো যাই হোক, আল্লাহর কি বুঝি, আল্লাহ তাআলা বলেছে যে আমার ভালোবাসা যদি সত্যি হয়, আল্লাহ যদি আমার ভালোবাসাটাকে কবুল করে থাকেন, একদিন না একদিন সেই ভালোবাসা মানুষকে আমি পাবই। এই যে একটা কনফিডেন্স, এই যে একটা আত্মবিশ্বাস, এই যে আমাকে অনেক দূর নিয়ে গেছে। একদিন আমি নিজেই সাহস করে গেলাম, আমার শ্বশুর সাহেব ওনার একটা স্টুডিও বিজনেস ছিল,
আচ্ছা
মহৎপুরের মধ্যে তার এটা পরিচিত ছিল আর কি। তো যাই হোক, আমি ওইটাতে গেলাম এবং শ্বশুরের সাথে কথা বললাম যে আমি বাবা আর কিছুই চাই না, আঙ্কেল, তখন আঙ্কেল বলতাম আর কি, বাবা তো সরাসরি বলতে পারছিলাম না। তো বললাম যে আঙ্কেল আসসালামু আলাইকুম। তো বলে বাবা তুমি ভালো আছো? যে হ্যাঁ ভালো আছি। তো বললো যে বসো, কি খাবা? আমি যে আঙ্কেল আমি কিছুই খাবো না, আমি আপনার সাথে দুটো কথা বলতে আসছি।
আচ্ছা,
বলে দুটো কথা তুমি কি বলবো আমি বুঝতে পারছি, তো এটা তুমি না বলে তোমার গার্জিয়ানকে পাঠাও।
আচ্ছা আচ্ছা,
যাক আমি ওই কথাটা শুনে আমার মনে মধ্যে একটা সাহস হলো যে না আল্লাহ আছেন, কে বলে আল্লাহ নেই, আল্লাহ অবশ্যই আছেন। বলার পরে আমি ওনার আর কোনো কথা বাড়াইনি, এমন একে সালাম দিয়ে চলে আসলাম, এসে আব্বা আমাকে বললাম। তো আমাদের আবার জয়েন্ট ফ্যামিলি,
আচ্ছা
মামাদের সাথে আমরা একসাথে থাকি, তো জয়েন্ট ফ্যামিলি। তো বাবা মা এককভাবে সিদ্ধান্ত নিতে পারছিল না যে ছেলের বিয়ে আর একমাত্র ছেলের বিয়ে। এখানে একটা কথা বলে রাখি দাদা, যে আমার ভালোবাসার মানুষটি কিন্তু আমার ফ্যামিলির লোকরা অপছন্দ করতো, কারণ আমাদের সোসাইটির সাথে তার সোসাইটির
পার্থক্যটা
অনেক বেশি ছিল।
আচ্ছা,
কারণ আমার একটু হুজুর মাইন্ডেড, মানে শরীয়ত মাইন্ডেড ছিলাম, আমার মা এবং আমার বোনদেরকে কেউ কখনো দেখেনি।
আচ্ছা আচ্ছা,
সেখানে একটা ওপেন মানে পড়ে যাওয়া, এটা মানে বাবা কোনোভাবে মেনে নিতে পারছিল না। এই জন্য বাবা আমাকে বহু টর্চারও করেছে, কিন্তু কোনোভাবে সে আমাকে থামাতে পারেনি। না থামানোর কারণে সে হয়তো মনে মনে গিয়ে করছে যে ছেলে যখন এই করবে, ছেলেটা ছেলে করবে, আমার সমস্যাটা কোথায়?
আচ্ছা,
ওর টাকা পয়সা থাকলেও বিয়ে করবে, ওর টাকা পয়সা থাকলেও দিবে, আমার সমস্যাটা কোথায়? তো যাই হোক, এভাবে চলতে থাকলো, বাবাকে বুঝাতে শুরু করলাম, ওইদিক দিয়ে আমি টাকা কালেকশন করতে শুরু করলাম। বিয়ে করা মানে তো বিশাল কিছু। তো একদিন আমার ফ্যামিলির লোকজন সবাই বসছে, মামারাও বসছে, এর মধ্যে মেজমামাকে প্রশ্ন করে বসলেন যে তুই বিয়ে করবি, তোর কাছে ক টাকা আছে?
আচ্ছা,
তাই বললাম আমার কাছে কিছু টাকা আছে। বলে কিছু টাকা বলতে ক টাকা আছে? আচ্ছা মামা, তাহলে আমি একটা সপ্তাহ সময় দেন, আমি জোগাড় করে আপনাকে বলি যে ক টাকা আছে। কারণ দেখা যাচ্ছে যদি আমি বলি যে টাকা আছে, আর তখন যদি তারা ডেট ফিক্স করে ফেলে, তখন তো আমার জন্য বিপদ হয়ে যাবে। যাই হোক, আমি এর মধ্যে আমার যে ভালোবাসা মানুষটি আছে তার সাথে কথা বললাম। সে বলল যে তুমি যদি আগামী শুক্রবার আমাকে বিয়ে করতে পারো,
আগামী শুক্রবার বিয়ে,
হ্যাঁ আগামী শুক্রবার যদি বিয়ে করতে পারো, তাহলে কেবল তোমার সাথে আমার বিয়ে হবে, আইদান না।
কেন, মানে এই ধরনের শর্ত কেন আবার?
মানে তার মানে কোন আমার কথাটা তার বিশ্বাস হচ্ছিল না, যে এই ছেলেটা প্রতিদিন এসে আমাকে বলছে হয়তো পারবে না, তো সেটাকে যদি আমি একটা সার্টেন একটা লিমিটেশন টাইম বেঁধে দিই, হয়তো সে লজ্জায় তারপরে আর আমার সাথে আমাকে ডিস্টার্ব করবে না।
তার মানে কি, মানে শুরু থেকে আপনার সে ভালোবাসা মানুষটা সেই রকম তো সাপোর্ট আপনাকে দিয়েছে?
না, আমাকে সে কোনো কাজে যে সাপোর্ট দিবে দাদা, সত্যি কথা বলতে আমাকে বিবাহিত জীবনের পরেও তো সে আমাকে সাপোর্টটা করেনি।
আচ্ছা আচ্ছা,
তো সে যখন আমাকে বেঁধেই দিল টাইম, আমি দাদা বিশ্বাস করবেন না, কথাটা শোনার পর আমি মনের মধ্যে একটা জিদি কাজ করলো যে ঠিক আছে আমি শুক্রবারের মধ্যে তোমাকে বিয়ে করবো। আমি আমার ফ্যামিলিকে এসে বললাম এবং আমার যে মেজো মামা তাকে বললাম যে হ্যাঁ আমার কাছে লাখ দুয়েক টাকা আছে।
আচ্ছা,
পরে মামা বললো ঠিক আছে, বাইক না যখন এখন আর মানছি না, ঠিক আছে, মাকে বললো যে আপা আপনি হয়তো জানেন যে গ্রামীণ পরিবেশে কিন্তু দুলাভাইকে ভাইসাব বলে। তো মেজমা বলে, ভাইসাব একটা কাজ করেন, এই ছেলে যখন পাগলই আছে আর মেয়েও যখন এই বাসায় যাতায়াত করে আর এলাকার মধ্যে সবাই জানে যে এই মেয়েটা এই বাসায় যাতায়াত করে, এই ছেলের অন্য জায়গায় বিয়ে করাইতে গেলেও তো সমস্যা হবে,
ঝামেলা।
গ্রামীণ পরিবেশে থেকে বাদ দেন, ওই ছেলে মেয়ে যেহেতু আমাদের কাজ শেষ করে দিই। তাই আমি বললাম যে ঠিক আছে মামা, তাহলে একটা কাজ করেন, বিয়াদবি মাফ করুন, আমি ভেঙেই বলি, আগামী শুক্রবার দিনে আপনারা ফাইনাল করে ফেলেন, আপনারা দেখতে যাবেন, পছন্দ হয়েছে সাথে সাথে কাবিন করে ফেলুন এবং রেজিস্ট্রি করে ফেলুন, ঠিক আছে। পরে যেহেতু টাকা আছে ভাই না সমস্যা কোথায়, ঠিক আছে সেভাবে হলো। আমি কি করলাম যে এত লোক খাইয়ে দেয় লাভ নেই, পাবলিকের টাকা খাওয়ায় লাভটা কোথায়, খাবার তো সবাই খায়, তা আমি আর খাওয়াবো না বাবা, যে টাকাতে লোকজন খাবো ওই টাকা দিয়ে আমার সংসারের জিনিসপত্র কিনে নেই।
আচ্ছা
আমি আমার শ্বশুরকে শুধু বললাম যে আমার বাসা থেকে আমার শ্বশুর সাহেব বলতেছিল বারবার তোমার তোমাদের ইয়া থেকে কতজন বরযাত্রা তোমরা আসবা, যাক ভালো ভালো হয়ে গেল, রাজি টাজি হয়ে গেল, এখন শ্বশুর সাহেব বলতেছে তোমার বাসা থেকে কজন আসবে বা ইয়া থেকে কজন আসবে। তাই বললাম আঙ্কেল মানে আমার বাসা থেকে আসলে আমি চাচ্ছি না যে আপনার উপর একটা প্রেশার আসুক, আমি গোটা 10-15-20 জন যাদেরকে না আনলেই নয় আমি তাদেরকে নিয়ে আমি আসছি, এবং আপনি আপনার সুন্দরভাবে আপনার পরিবারের আত্মীয়স্বজনদের নিয়েও আপনি এই প্রোগ্রামটা শেষ করে দিবেন, এটাই আমি চাই। আর আমাকে একটা জিনিস করবেন না বাবা, সেটা হলো যে কোনো কিছু দেওয়ার আমাকে প্রয়োজন নাই, আমি শুধু আপনার দোয়া চাই। দেখা গেলো যে আমি শ্বশুরবাড়িতে যদি যৌতুক হিসাবে 5 লক্ষ টাকা নেই, দেখা গেলো ব্যাংকে রাখা, ব্যাংক থেকে বের হয়ে আমি আসতেছি, আসতে পথে মধ্যে চিন্তা হয়ে গেল, আর আমি যদি তাদের কাছে ট্রাক ভর্তি ফার্নিচার নেই, দেখা গেলো মশার কয়েল তো তখন জ্বালাইতেই হইতো, কয়েল মশার ছিল ঢাকা শহরে তখন বিশাল অ্যারেঞ্জমেন্টের মশার, তো মশার কয়েলের থেকে আগুন লেগে যদি ঘর বাড়ি পুড়ে যায় তো ফার্নিচারের ইয়াটা কোথায় রইল। আমি দেখলাম মানুষের মন, যেহেতু এখানে ভালোবাসা, ভালোবাসা মানে হচ্ছে কারো ভালো চাওয়া,
অবশ্যই
ভালোবাসা এই নয় যে কাউকে যন্ত্রণা দেওয়া, আমি যেহেতু মেয়েকে ভালোবাসি মেয়ের বাবাকে
যন্ত্রণা দিয়ে লাভ,
যন্ত্রণা দিয়ে লাভটা কোথায়। আমি 10-10 জন এই নিয়ে আমার পরিবারের আবার একটু আপত্তি হলো যে বাবা তুমি আমার একমাত্র ছেলে, আমার এলাকার না হলে তো 100-200 লোক যাবে। বলে বাবা শোনেন যারা যাবে এরা ওই বিয়ে পর্যন্তই, তারপরে জিন্দগি আসবে না, এগুলোর দরকার নাই, আপনি আছেন বাবা, উনি আছে মামা, আপনার বিয়ে আছে বিয়ে আছে, এটাকে নিয়ে একটা প্রোগ্রাম শেষ করে ফেলেন। ওইভাবেই হলো প্রোগ্রাম। আমি যেহেতু ওরা একটা ভালো একটা পরিবেশে থাকে, গাড়ি সাজিয়ে নিয়ে গেলাম তাদেরকে যেখানে যেটা দরকার ওইভাবে করে অ্যারেঞ্জমেন্ট করে আমি
বিয়েটা সম্পন্ন করলাম,
আমি কাবিনটা সম্পাদন করলাম। কাবিনটা সম্পাদন করার পরে এখন তো উঠিয়ে আনার পালা। তো কাবিন চলাকালীন সময় মেয়ের বাবা বলছিল যে কাবিন টাবিন একবার উঠে নিয়ে চলে যাও।
আচ্ছা
তো যাই হোক, মেয়ের শখ ছিল যে তার পার্লারে যেতে হবে, তার গেট ধরতে হবে, তার একটা স্বপ্ন ছিল, আমি তার স্বপ্ন পূরণ,
এবং স্বপ্নটা কিন্তু অস্বাভাবিক কিছু,
অস্বাভাবিক কিছু না, এটা মেয়ে তার স্বামীর কাছে ভালোবাসার মানুষের কাছে চাইতেই পারে। আমি তার স্বপ্ন পূরণের জন্য আবার সংগ্রাম করতে শুরু করলাম, স্বপ্ন পূরণ করলাম। একটা দিন আসলো, একটা বছর পরে একটা নির্ধারিত ডেট ফিক্সড হলো, সেই ডেটে আমরা আবার বরযাত্রা উঠে গেলাম, আবার তাকে ঘনা টহনা দিয়ে নিয়ে আসলাম, শুরু হয়ে গেল আমার ভালোবাসার সাফল্যের পর যে নতুন একটা জীবন। ভেবেছিলাম যে ভালোবাসার পরে ভালোবাসার মানুষটি বোধ হয়, ভালোবাসার মানুষটি বোধ হয় তার মধ্যে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করবে, তো পরিপূর্ণ করছিল, করছিল না যে তা না আমি বলবো না, তো একটা সময় এসে সমস্যাটা ধীরে ধীরে তৈরি হতে শুরু করলো। আমি বুঝলাম না আসলে আমার ভালোবাসাটা কোথায় কমতি ছিল,
কি ধরনের সমস্যা।
সেটা হলো যে বিয়ে হলে যে কোনো মেয়েকে মেনে নিতে হয় যে তার শ্বশুর শাশুড়ি আছে, তার সেকেন্ড ফাদার মাদার,
আমরা ছোটকাল থেকে আমাদের পরিবার থেকে যে শিক্ষাটা পাই এবং বাঙালি সংস্কৃতি কিংবা ঐতিহ্য যাই বলি না কারণ আমরা কিন্তু এটাই জানি যে বিয়ে করবার পর মেয়েদেরকে এই ধারণাটা করে নিতে হয় এবং ছেলেদেরকে ওই ধারণাটা করতে হয় যে আমার আরেকটি পরিবার আমার কাছে এখন এসছে।
আমি আসলে দাদা ওকে বলেছিলাম, বিয়ের আগেও বলেছিলাম যে দেখো আমি যেহেতু বাবার এক ছেলে আমার কিন্তু অনেক রেসপন্সিবিলিটিজ আছে, তুমি যেহেতু ফ্যামিলির বড় মেয়ে তোমারও কিন্তু অনেক রেসপন্সিবিলিটি আছে। মেয়েটা একটু অ্যাংরি টাইপের,
আচ্ছা
প্রচুর রাগ তার শরীরে, কোন ছোটখাটো ঘটনা ঘটলেও সে রাগান্বিত হয়ে এমন কিছু কাণ্ড বেঁধে মানে সে করে ফেলবে যেটা নিয়ে আর কোন কাউকে মুখ দেখানোটাও একটা মুশকিল হয়ে যাবে।
আচ্ছা
তা আমি যখন তাকে বলতাম বলছি এটা বিয়ের পরে কোনো ঠিক হবে না, এটা ঠিক হয়ে যাবে বিয়ের পরে, এটা নিয়ে তুমি টেনশন করো না।
আচ্ছা
কিন্তু বিয়ের পরে যে সমস্যাটা তৈরি হলো, সবাই সব শ্বশুর শাশুড়ি চায় তার বৌমার হাতের রান্না খেতে, তার বৌমা একটা কাজ করে দিবে, এটা কিন্তু শ্বশুর শাশুড়ি চাইতেই পারে,
এটা কিন্তু তার স্বাভাবিক একটি চাওয়া,
আমি মনে করি এটা তাদের ন্যায্য চাওয়া
ডেফিনেটলি।
কারণ সন্তানকে সে যদি দশ মাস দশ দিন পেটে ধারণ করে তাকে লালন পালন প্রতিপালন করে যদি তাকে এত বড় করতে পারেন, তাহলে তার স্ত্রীর হাতে রান্না তো তারা খাইতে দাবি করতেই পারে,
স্বাভাবিক ব্যাপার। একটু মাথায় তেল দিয়ে দেবে শাশুড়ি, এটা সবাই আশা করে।
কিন্তু আমার দুর্ভাগ্য ছিল, আমার স্ত্রী, আমার এলাকায় তখন কাঠের চুলা ছিল,
আচ্ছা
গ্যাস তখনও যায়নি, তো কাঠের চুলা সে রান্না করতে পারতো না। কিন্তু আমি তাকে বলতাম তোমার চুলো জ্বালানোর দরকার নাই, তবুও তুমি রান্না করো, মানে অভিনয় করো। দেখো জীবন মানেই হচ্ছে অভিনয়ের, এটা কি বলবো,
একটা অভিনয়ের পালা, কিন্তু
অভিনয়ের পালা থাকেই, তো তুমি অভিনয় করো, তুমি চেষ্টা করো, তুমি হয়তো নাড়াচাড়া করো, হয়তো চুলাটা জ্বালতে পারছো না, হয়তো মা দেখা যাচ্ছে কাজ করছে, তুমি আসতে যে নাড়তে থাকো, ওইটা একটা পার্টিসিপেন্ট, এটা তুমি করো। কিন্তু সে কোনো ভাই মানতে চাইতো যে আমি যেটা পারি না সেটা করবো কেন।
আচ্ছা,
আর এখানে একটা দাদা একটা কথা বলে নিই, যেটা ছিল যে বিয়ের পরের দিনের পরের দিন সে কোনো একটা ব্যাপারে সে রাগ করে চলে গেছে। উধাও সামনে ছিল ইলেকশন, ইলেকশন চলতেছিল, আমি ওই যে ভোট দিতে গেছি,
একদিন পর,
হ্যাঁ বিয়ের দুই দিন পর,
আচ্ছা
ভোট দিতে গেছি, ও তো আমার এলাকার ভোটার না, ও তো ভোট দেওয়ার প্রয়োজন নাই, তো আমার এলাকার আমি যেহেতু ভোটার, আমি ভোট দিতে গেছি, এসে দেখি ও নাই, নাই 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 কোথাও নাই, আমি খুঁজে কোথাও পাই না তাকে, অনেক কষ্টে খোঁজ নিয়ে পেলাম, কিছুক্ষণ আগে যে নাম বলেছিলাম মাসু, ওর বাসায় চলে গেছে,
রাগ করে,
রাগ করে চলে গেছে। রাগের কারণ কি, তাকে ভাত খাইতে বলা হয়েছে, সে ভাত খায়নি, হ্যাঁ আমার জন্য সে বসেছিল, তা আমার জন্য বসেছিল, আমি যখন বললাম যে তুমি খেয়ে ফেলতা, আমি তো ওখানে কাজে আছি, আর যেহেতু আমি সোশ্যাল ওয়ার্ক করি, আমার তো লোকজনের সাথে একটু ইয়ে করতেই হয়, তো এটা নিয়ে আমি তাকে বললাম যে তুমি খেয়ে নিলে কি সমস্যা ছিল, এত ভালোবাসা দেখানো ভালো না, সবসময় ভালোবাসা থাকে, ভালোবাসা মনে থাকুক, ভালোবাসাটা এত বেশি প্রকাশ করা দরকার নাই যেটা আর অন্য কারোদের আঘাত করে। এই কথাটা বলাই ছিল বোধহয় আমার অপরাধ।
কেন বললা
এটা, আমি কেন এত জোরে কেন বললাম, উচ্চ স্বরে কেন হলো? তো যাই হোক, ও চলে গেল, ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসলাম। আসলে কি দাদা, প্রত্যেকটা ছেলেই ভালোবাসে তার ভালোবাসা পাওয়ার জন্য,
এটা সত্য কথা, প্রত্যেকেই চায়।
আপনি কতক্ষণ ভালোবাসবেন?
This track was downloaded from fusionbd.com.
যদি ভালোবাসা না পান
সেটা
কতক্ষণ ভালোবাসবেন? আর এমন ভালোবাসা যদি হয় যেটা আপনার জন্য একটা টর্চার হয়ে যায়, সেটাকে আপনি ভালোবাসা বলবেন?
না, হ্যাঁ বলবো, সাময়িক সময়ের জন্য ভালো, মানে নিজেকে শান্তি প্রদান করার জন্য হয়তো বলবো যে এটাই ভালোবাসা, বাট সেটা কতদিন?
কতদিন দাদা, বিয়ে হওয়ার পর আমি বোধহয় আমার স্বাধীনতা হারিয়ে ফেললাম।
আচ্ছা,
আমি বোধহয় আমার স্ত্রীর হাতের পুতুল হয়ে গেলাম, সে আমাকে কখন কোনটা পড়তে হবে, কখন কোনটা করতে হবে, সমস্ত শিডিউল যেন ওর কাছ থেকে আসে, মানে রাষ্ট্রপতি আর হলো প্রাইম মিনিস্টারের মতো অবস্থা। তো আমার কথা হলো যে ভালোবাসা যদি এমন কিছু হয় তাহলে আমার ওই ভালোবাসার প্রয়োজন নেই, আর ভালোবাসা যদি এমন কিছু হয় যে দুজন দুজনের জন্য আমরা স্যাক্রিফাইস করবো, দুজন দুজনের জন্য আমরা ত্যাগ স্বীকার করবো, দুজন দুজনের মনকে বুঝে চলার চেষ্টা করবো, এরকম যদি ভালোবাসা তাহলে আমি ভালোবাসাটাকে সম্মান করবো, ভালোবাসাটাকে গ্রহণ করবো। আর এমন যদি কোনো ভালোবাসা হয় যে যে ভালোবাসার কারণে একজন আরেকজনের কাছে
আঘাতহীন ঘরে থেকেও আমি পড়াধীন,
হ্যাঁ পড়াধীন, তাহলে বিশ্বাস করবো সারাদিন কর্মক্লান্তির পরে এসেও যদি, যেহেতু আপনি এলাকায় বড় হয়েছেন, আমি এলাকায় বড় হয়েছি, স্বাভাবিক আমরা কিন্তু কর্মক্লান্তির পরে এসে কিন্তু এলাকায় একটু ঘুরতে বেরোই,
এটা স্বাভাবিক,
বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, ছেলেবেলার শৈশবের কৈশোরের বন্ধু বান্ধবরা থাকে, একটু আড্ডাটা দিয়ে বাসায় আসলে ওনার জন্য একটা রিফ্রেশ একটা ভাব চলে আসে, রিচার্জ এর মতো। আমি যদি বেরোতে চাইতাম আমাকে দিত না, মেন গেট তালা মেরে রেখে দিত, চাবি ওর কাছে থাকতো, এখন যাই কি করবো, তুমি আমার সাথে গল্প করো, আমার সাথে কথা বলো, কিন্তু কতক্ষণ? হ্যাঁ ভালোবাসা মানুষের সাথে গল্প করতে কান্না ভালো লাগে, কিন্তু কিছু কিছু সময় আছে যে নিজের জন্য কিছুটা সময় দরকার
দেওয়া উচিত,
কিন্তু আমি দাদা সেটা পেতাম না। এখন আমি জানি না এটাকে আমি কি ভালোবাসা বলবো না ভালোবাসার মৃত্যু বলবো। যাকে এমন করে চলতে থাকলো, সে ধীরে ধীরে আমাকে, আমি যদি ভোর সকালে অফিসে যেতে চাই সে আমাকে বাধ্য করে অফিসে না যাওয়ার জন্য, এখন যাওয়ার দরকারটা কোথায়? সেটা কেমন যে তুমি মালিক, তোমার তো লোকজন আছে, খুলবে তো তোমার শোরুম খুলবে, তোমার ব্যবসা প্রতিষ্ঠান খুলবে, বাংলাদেশে বিজনেসের যে আওয়ার, সকাল আটটা থেকে দুটার মধ্যে ব্যাংক ক্লোজিং হয়ে যায়, যারা ব্যাংকে বিজনেস করে তারা হয়তো জানতে পারবেন, দুটার মধ্যে যদি আমার ব্যাংক ক্লোজিং হয়ে যায় আর আমার মতো বিজনেস, গাড়ি বিজনেসের জন্য তো ব্যাংক বন্ধ হয়ে গেল, মানে বিজনেস শেষ,
বিজনেস শেষ,
দেখা যাচ্ছে যে আমি বাসা থেকে বের হয়ে আসতে আসতে বারোটা বাসা থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছাতেই বা দুটো বেজে গেল, তখন আমার ব্যবসা শেষ, ডে বাই ডে দাদা আমার বিজনেস ফল করতে শুরু করলো, এবং আমার যে পার্টনার ছিল তাদের সাথে আমার কমিউনিকেশন গ্যাপিং হলো, রিলেশন গ্যাপিং হয়ে গেল, এর মধ্যে নতুন আর একটা প্রবলেম তৈরি হলো, সেটা হলো কি, দেখা গেল যে আমি যেদিন থেকে মোবাইল ইউজ করতে শুরু করছি সেদিন থেকে আর একটা নতুন প্রবলেম আমার তৈরি হয়ে গেছে, সেটা হলো দাদা ব্যবসা করতে গেলে বিভিন্ন ধরনের ফোন আসবেই, বিভিন্ন ধরনের ফোন আসবে, এখানে ছেলে হোক মেয়ে হোক আসবেই, কারণ আজকে বর্তমান এই গ্লোবালাইজেশন ওয়ার্ল্ডে মেয়েরাও নিজেরা গাড়ি এফোর্ড করার ক্ষমতা রাখতে পারে, রাখে। তো একটা মেয়ে যদি গাড়ি কেনার জন্য আমাকে ফোন করে, দেখা গেল আমি বাথরুমে আছি বা আমি কোনো কাজে গেছি বা ফোনটা টেলিফোনটা মোবাইলটা বাসায় রেখে গেছি, সে ফোনটা ধরে নানা ধরনের কথা বলা, কাস্টমার দেখা যায় নষ্ট হয়ে গেছে বা আমাকে বাসায় আসার সাথে সাথে কে ফোন করছিল, কোন গার্লফ্রেন্ড ফোন করছিল, মানে এগুলো একটা টর্চার শুরু হয়ে গেল।
আচ্ছা, আমি যেটা বলতে পারি যে এক কথা যদি প্রকাশ করা যায় অবিশ্বাস,
হ্যাঁ সন্দেহ, অবিশ্বাস
এবং অবিশ্বাস।
আসলে ভালোবাসা মানেটা কি, ভালোবাসা মানে হচ্ছে একে অন্যের প্রতি সম্মান, যদি আমি আমার ভালোবাসা মানুষটিকে সম্মান করি তাহলে তার কথাটাকে রাখার চেষ্টা করব, আর যদি তাকে শুধু মুখে বলি ভালোবাসি যদি সম্মান না করি তা কিন্তু তার কথা আমি রাখার চেষ্টা করব না, তার মানে সে আমাকে ভালোবাসে না। কিন্তু আমি ওর স্ত্রীকে বারবার বোঝানোর চেষ্টা করলাম, দাদা বিশ্বাস করবেন মাঝে মাঝে মনে হতো যেন আমি নরকে আছি, মাঝে মাঝে ঘরে যখন ফিরতাম মনে হচ্ছে ঘর নয় এটা যেন একটা নরক, এটা যেন একটা কবর, কবরে যেরকম আজাব হয় আমার মনে ঘরে এরকম আজাব হইতে শুরু করলো আমার। আমি বারবার আমার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করার পরেও আমি ব্যর্থ হলাম, ডে বাই ডে আমার বিজনেস ফল্ট করলো, আমার আর্থিক অবস্থা দিন দিন খুব নিচের দিকে নামতে শুরু করলো। আমি বাধ্য হয়ে একদিন আমার শ্বশুর শাশুড়িকে বললাম যে আপনার রুনাকে বুঝান, রুনা কিন্তু এরকম এরকম করে, এরকম করলে কিন্তু সংসার জীবন চলে না, সংসার কিন্তু টিকে থাকে না। ওরা বললো যে ঠিক আছে বাবা আমরা বুঝাবো, এমন করে করে চলে গেল আটটি বছর
এই সংগ্রামের ভেতর,
এই সংগ্রামের ভিতরে। এর মধ্যে আমার ফুটফুটে সন্তান আসলো সম্রাট।
আচ্ছা,
দেখেন অনেক সময় অনেক ফ্যামিলিতে সন্তানের নাম রাখা নিয়েও কিন্তু প্রবলেম হয়, যে শ্বশুর রাখছে হয়তো ছেলে রাখেনি, ছেলে তার শ্বশুরের নামটা পছন্দ হয়নি, ছেলের বাবার নামটাই পছন্দ হয়েছে তাই সে রাখছে, এই নিয়ে মেয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নানা ধরনের সমস্যা তৈরি হয়। দেখেন দাদা এখানে কিন্তু আমি একটা বিশাল স্যাক্রিফাইস করেছি, সেটা হলো যে আমার বাবা কিন্তু নাম দিয়েছিলেন কিন্তু আমি বাবার নামটাকে তার একটা নাম রেখে নিকনেমটাকে কিন্তু আমার শ্বশুরের নামটা রেখে দিয়েছি, যাতে দুপক্ষেরই একটা
আত্মসন্তুষ্টি থাকে,
আত্মসন্তুষ্টি থাকে। সেখানেও আমি বুদ্ধি করে মেকানিজম প্ল্যান ইয়া করে ওগুলোকে এস্টাবলিশ করে ফেললাম। দেখেন এগুলো নিয়েও কিন্তু অনেক সময় ইয়া হয় যে তোমার বাবা নাম দিয়েছে কি, কে ও নাম কি, এ নাম ছিল।
আমার যেটা মনে হয় শামীম ভাই যে আপনি যে কথাগুলো বলছেন মেকানিজম গুলো যে আপনি অবলম্বন করেছিলেন, এখান ওনাকেও খুশি রাখলাম এনাকেও খুশি রাখলাম, আমার যেটা মনে হয় যে আপনার মানে বেসিক্যালি যেটা ইচ্ছা ছিল যে সবাইকে ভালো রেখে কিভাবে ভালো থাকে,
ভালো থাকা যায়,
গ্যাঞ্জাম করলে তো গ্যাঞ্জাম বাড়বে,
গ্যাঞ্জাম করলে তো গ্যাঞ্জাম বাড়বে। যে দাদা আরেকটা জিনিস হলো যে আমার শ্বশুর সাহেবকে আমি বিয়ের পরে বিয়ের আগেও কিছুটা আজ করতে পেরেছিলাম, যে আমার শ্বশুর সাহেব কোন মেয়েকে বিয়ে দিতে গেলে যে টাকা পয়সা দেওয়া এটা বা কোনো কিছু দেওয়া এটা বোধহয় পারবে না, এই জন্য আমি যেহেতু লজ্জা পাবে সেহেতু আমি আগেই বলেছিলাম যে আপনার দেওয়ার দরকার নেই। কিন্তু তারপরে উনি কিছু ফার্নিচার দিয়েছিলেন আমার বাসায়, ফার্নিচার গুলো আজও আছে আমার কাছে, বাট যদিও তার বিয়েটা আমার কাছে নেই। তো সেটা হলো যে আমি যখন তাকে বললাম, মেয়েটাকে বোঝাতে চেষ্টা করলাম, দেখো তুমি কিন্তু কোনো রিচ ফ্যামিলি থেকে আসো নাই, রিচ ফ্যামিলি থেকে আসো নাই, তুমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছো, নিজেকে মধ্যবিত্ত ভাবতে শুরু করো। সে দেখা যেত যে বাসা আমাদের বাসায় সে কাঁটা চামচ কেনা পাচ্ছে না, সে সিনামিক্সের প্লেট কেনা পাচ্ছে না, ক্রোকাইজের তার কোনো প্রবলেম, পরিবেশটা কেন এরকম। আরে বাবা যেখানে তুমি এসে বদলাতে পারবা না, তোমার স্বামীর অর্থনৈতিক অবস্থা যদি ওরকম ভালো না সেটা তুমি মানিয়ে নেওয়ার চেষ্টা করো, তুমি যদি সবগুলো পরিবর্তন করতে পারবো না তো নিজেকে তো পরিবর্তন করতে পারো, নিজেকে পরিবর্তন করতে নাও করে নাও না, সেগুলো পরিবর্তন করবে না, এগুলো নিয়ে সংসারে নানা ধরনের অশান্তি যাই হোক চলতে থাকলো। দাদা বিশ্বাস করবেন আমি মনে করলাম যে আমি এখন একটা জিন্দা লাশ হয়ে গেছি, দেহে প্রাণ থাকা সত্ত্বেও এই দেহে মনে হয় যেন কোনো প্রাণ নেই। আমি এভাবে করে 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 তার সাথে অ্যাডজাস্ট করতে শুরু করলাম, যখন দেখলাম যে আমাদের বাসায় আর টিকতে পারছি না তখন তাকে বললাম তুমি কি চাও, আমি কিন্তু এই বাসায় তোমাকে নিয়ে টিকতে পারছি না, তুমি যা করছো আমি
কোনোভাবে কি উনি নিজের জায়গা থেকে নিজেকে পরিবর্তন করতে পারছেন,
কোনোভাবেই না দাদা, কোনোভাবেই সে পরিবর্তন করতে চাচ্ছে না,
মানে এই সম্পর্কের ভিতরে there was nothing compromising or sacrificing এই ধরনের কোনো মনোভাব ছিল না,
কোনো কিছুই তার মধ্যে ছিল না। তাকে বলা হলে তাকে বলতো যে আমি যেরকম আছি সেরকমই থাকবো, তুমি আমাকে কোনো পরিবর্তন করতে পারবে না, বরং তুমি আমার মতো চলবা, তুমি আমার মতো চলবা, আমি যেরকম চাই।
আচ্ছা,
যাই হোক দাদা ওকে বুঝিয়ে শোনার চেষ্টা করলাম, তখন দেখলাম যে না আমার প্রতিবেশী এবং আমার আত্মীয় স্বজন এবং সমাজের কাছে আমি অনেক ছোট হয়ে যাবো। পরবর্তী সময় আমি আমার স্থান ত্যাগ করে আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম।
আচ্ছা,
দেখেন একটা ছেলে কতটুকুন ভালোবাসলে
যে নিজের অস্তিত্বকে ছেড়ে দিয়ে
সে জানছে সিগারেটের গায়ে যেমন লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তেমনি জামাইদের আত্মসম্মানের যে ক্ষতিকারক শ্বশুর বাড়িতে ফিরে আসাটা, এটা জানা সত্ত্বেও কিন্তু আমি চলে আসছিলাম, চলে এসে জীবন শুরু করলাম, সেখানেও শান্তি নেই। আমি এখানে কেন চলে আসছি দাদা জানেন? তার একটা ছোট্ট গোপন কথা আপনাকে আমি না বললি নয়, সেটা হলো যে তার বাবা মা অন্তত পক্ষে জানুক যে আমি যে তার মেয়ের বিরুদ্ধে ক্লেম গুলো করি বা মেয়ের বিপক্ষে যে কথাগুলো বলি এগুলো কতখানি সত্যি। আমি যখন তাদের এখানে আসলাম তারা মানতে বাধ্য হলো যে হ্যাঁ প্রবলেমটা তাদের মেয়ের,
মেয়ের আচ্ছা
আমার না। তখন তারা আমাকে বুঝাইতে চেষ্টা করলো, বাবা আমার মেয়ে তো পাগল, আমার মেয়ে তো এই সেই আগ্রুম বাগ্রুম, তুমি একটু বানিয়ে নেওয়ার চেষ্টা করো। কিন্তু দাদা কতদিন
মানাতে মানাতে নিজের অস্তিত্বকে বিলীন করে,
আমার অস্তিত্ব শেষ, আমি তো যাইছিলাম, আমার পার্সোনালিটি গেল, আমি ঘর জামাই হয়ে আসলাম, যে এলাকায় ঘর জামাই হয়ে আসছি ওই এলাকার লোকজন আমাকে তো ঘৃণা করবেই, ছেলেটার কোনো ব্যাকবোন নেই।
ডেফিনেটলি এটা স্বাভাবিক দৃষ্টিতে সবাই তাই বলে।
তো দাদা এমন করে করে আমি শ্বশুর বাড়িতে চলতে শুরু করলাম, অর্থনৈতিক অবস্থা তো ডে বাই ডে খারাপ, এদিকে পার্টনার মেরে দিয়ে চলে গেল, জাপানে চলে গেল, আমি আরো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম। আমি যখন দাদা চলতেই পারছিলাম না, এইদিকে নতুন আরেক সংঘর্ষ উদ্ভাবন হলো, সেটা হলো যে আমার শ্বশুর আর আমাকে অ্যাফোর্ড বোধ করতে পারছিল না।
আচ্ছা,
যদি শ্বশুর বাড়িতে একটা খাওয়া, দুটো লোকের খাওয়া, আবার সাথে সন্তান, কিন্তু আমি যতটুকু পারতাম দাদা আমি চেষ্টা করতাম, হেল্প করতাম,
পার্টিসিপেট করতাম,
বাসা ভাড়া একসঙ্গে বলেছি আমি তোমাকে বাসা ভাড়াও দিতে হবে, আমি ঠিক আছে বাবা আমি বাসা ভাড়াও দিব।
আচ্ছা,
দেখা গেল বাসা ভাড়া দাদা ঢাকা শহরে আর্ন করতে গেলে স্বাভাবিক একটু টানপোড়ন থাকবেই, দেখা যেত যে হয়তো মাসের একটা তারিখ ফিক্সড তারিখে হয়তো টাকাটা দিতে পারতাম না, এই নিয়ে দেখা যেত যে সমস্যা হইতো। কিন্তু তারপর দাদা আমি কোনোদিন বলিনি যে আপনার মেয়ে বিয়ে করেছি আপনি আমার সাথে কেন এরকম বিহেভ করেন, আমি কিন্তু কোনোদিন বলি, বিকজ আমি তাকে আমার বাবার মতো শ্রদ্ধা করতাম, আমার শাশুড়িকে আমার মায়ের মতো শ্রদ্ধা করতাম। কেন শ্রদ্ধা করতাম এখানে একটা কথা না বলি নয় দাদা, সেটা হলো যে ভালোবাসা মানে মানে সন্তানের যে আদর বা কদর এটা আমি কিন্তু বুঝতে পারিনি দাদা, কারণ আমার মা, আমার মা একটু ডিফারেন্ট, মানে গ্রামীণ ধ্যান ধারণের মানুষ, তো যে বাবা সন্তানকেও যে বাবা বলতে হয়,
আচ্ছা আচ্ছা,
সন্তানকে যে আদর করতে হয়, সন্তানকে যে মাথায় বুলিয়ে তার সমস্যাগুলো জানতে হয়, আধুনিক মা মায়েরা যেমন হয় আমার মাটা ওরকম না।
আচ্ছা,
তা আমার মনে মধ্যে একটা সবসময় একটা ইয়ে ছিল, ফাঁকা ছিল যে আমার, আমি যদি কখনো কোন ফ্যামিলিতে বিয়ে করি আমার শাশুড়ি হবে আমার মায়ের মতো, আমার মায়ের যা করতে পারেনি আমি আমার শাশুড়িকে সেটা ফিল আপ করার চেষ্টা করব।
আচ্ছা,
এইভাবে করেই আমি আমার শাশুড়ির সাথে অনেক খোলামেলা চলতাম। এবং দাদা তাদের যে অন্যান্য মেয়েগুলো বিয়ে হয়েছে তাদের জামাইরা আসলে যেরকম শ্বশুরকে বাজার করতে পেরেশানি করতে দেখি বা পেরেশানি হতে দেখি, আমি কিন্তু কখনোই ওনাকে আমি পেরেশানি হইতে দিইনি, আমি দেখতাম যে বাজার যাচ্ছে, আমি বলতাম বাবা না কোনো দরকার নেই, বিকজ আমি আপনাদের মেয়ের জামাই হয় না, আমি আপনাদের বড় ছেলে হয়ে আমি আপনাদের ফ্যামিলিতে আসছি, সো আপনার আমাকে খাতির যত্ন করার জন্য আপনাকে বাইরে কোনো এক্সপেন্ডিচার করার দরকার নেই, বরং আমি দেখা যেত যে আমার ওয়াইফ সকাল হলে বলতো যে চলো বাজারে যাই, আমার কাছে টাকা আছে কি নাই
জানতে চাইতো না,
জানতে চাইতো না। আমার মাঝে মাঝে তখন দেখতো মানি ব্যাগটা, আমি ইচ্ছা করি ইয়াতে উপর ড্রেসিং টেবিলের উপর রেখে দিতাম যাতে সে দেখে, দেখলে সে বুঝতে পারবে যে আমার মানি ব্যাগে টাকা নেই, হয়তো সে তখন হয়তো 200 বা 300 বা 500 টাকা হয়তো সে অ্যারেঞ্জ করে হয়তো ঢুকাই দিত, আমি এটা অস্বীকার করবো না, যেটা করেছে সে অবশ্যই আমাকে বলতে হবে, এটাও কিন্তু তার ভালোবাসা ছিল না, আমার প্রতি সিম্পেথি ছিল, এটা কিন্তু আমি এখনো বুঝতে পারিনি, হয়তো আমি ভালোবাসা বলবো এটাকে না 100% যেহেতু সে আমাকে দিত, সিম্পেথি হলো মুখে কথা দিয়ে হয়তো শেষ করে দিত, বাট ভালোবাসা ছিল। যাই হোক এমন করে চলতে থাকলো। তো আমাদের শ্বশুর বাড়িতে যেখানে ছিলাম সেখানে টিভি ছিল একটা, তো দেখা যেত ওই কাজকর্ম না বিহীন ছেলেদের আর কি থাকে, তাই মাঝে মাঝে একটু টিভি দেখতাম। এইটা নিয়ে নতুন একটা বিপত্তি হলো, সেটা হলো কি যে আমার জন্য আমার ছেলেকেরা টিভি দেখতে পারে না, এইটা নিয়ে আরেক বিপত্তি। তো এমন কিছু ঘটনা ঘটে গেছে জীবনে যে আল্লাহ না করুক যেন কারো জীবনে না ঘটে, দেখা যাচ্ছে আমি টিভি দেখছি কেউ এসে ধাপ করে তো টিভিটা বন্ধ করে দিচ্ছে,
এর থেকে অপমান তো আর,
এর থেকে তো অপমান তো আর কিছুই হয় না। আমি মাঝে মাঝে বলতাম যে রুনা তুমি আর কত অপমান করবো আমাকে, এটার কারণে কিন্তু আমার স্ত্রী, ওই যে আমার স্ত্রী আমার সাথে ঘ্যান ঘ্যান করতো, আমার সাথে নানা ধরনের বাজে বিহেভ করতো, আমার স্ত্রীর একটা দোষ ছিল। প্রত্যেকটা পুরুষ মানুষ কিন্তু রেগে স্ত্রীর গায়ে হাত ওঠায়, কিন্তু আমার বেলায় ছিল উল্টো,
স্ত্রী ওঠাতো নাকি
স্ত্রীর গায়ে হাত তুলতো আমার, সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো সত্যি কথা সে কিন্তু আমার গায়ে হাত ওঠাতো, এবং এটা আমি ভালোবাসি বলে মেনে নিতাম যে যাই হোক, তারপরে যদি ও ঠিক হয়, তারপরেও যদি ও ঠিক হয়, দেখলাম যে না, আস্তে আস্তে শালা শালীরা খারাপ বিহেভ করতে শুরু করলো, শ্বশুর সাহেব তো করেই, মাঝে মাঝেই করে, একটা পর্যায়ে ওরা হাতাহাতি পর্যায়ে চলে যাওয়ার মতো পর্যায় হয়ে গেল। আমি শ্বশুরবাড়ি থেকে আস্তে করে চলে গেলাম, কিন্তু আমি যে চলে গেলাম তা তো উচিত ছিল যে আমার কাছে আমার যে পরিবেশ আছে আমার যা আছে তাই নিয়ে ঝুঁকে থাকার, কিন্তু সে তো সেটা করেনি।
আচ্ছা, এই যে আপনার অপমান করা হতো, অর্থাৎ টিভি দেখছেন টিভি বন্ধ করে দিল, কিংবা আপনার শ্বশুর আপনাকে কথা শোনাচ্ছে শালা শালি বিয়াদবি করছে, আপনার স্ত্রী কখনো এগুলো প্রতিবাদ করেনি?
আসলে ও প্রতিবাদ করবে কি, কারণ ওর জন্যই তো করছে এটা।
তারপর মানে থাকে না একটা যে না তোমরা মানে আমাদের সংসার আমরা ঝগড়া করতে পারি, তোমরা কেন অপমান করবে?
এটা এটা হয়তো তার তার বলার যে স্পিড থাকতো যদি সে অন্যায় না করতো, কারণ সে তো অন্যায় করে, সে অন্যায় করে তো কাউকে সে বলতে পারে না যে তুমি অন্যায় করো না।
আচ্ছা,
তো তার যে অন্যায় গুলো সেটা হলো যে আমি হয়তো অফিস থেকে ফিরছি, আমি এতক্ষণ কেন লাগলো, মোবাইল কেন এতক্ষণ এঙ্গেজ ছিল, পকেটে এত টাকা ছিল এত টাকা কোথায় গেল, মোবাইলে এত টাকা ক্রেডিট ছিল এত টাকা কোথায় গেল, কার সাথে কথা বলছো, সাথে কে ছিল, এগুলো নিয়ে নানা ধরনের অশান্তি হতো। কতক্ষণ ধৈর্য রাখা যায়, দেখা যেত যে আমি মাসে হয়তো একবার হয়তো রেগে গেছি, এই রাগটা শ্বশুর বাড়িতে যদিও সেটা আমার অন্যায় ছিল, কিন্তু আমি মনে করি যে আমার জন্য তখন উচিত ছিল, আমি যা ভালো মনে করেছি করেছি, কিন্তু পরবর্তী সময় মনে হয়েছে যে না এটাও করা আসলে উচিত হয়নি। তো যাই হোক দাদা, এইভাবে করে আমার কেটে কাটতে শুরু করলো আমার নরক জীবন। এদিকে আমি ওকে বুঝাইতে শুরু করলাম, সম্রাট ডে বাই ডে বড় হলো। আরো দুঃখজনক একটা সত্যি কথা কি দাদা, আমার যে ছেলেটা ও হলো ডাউনস।
আচ্ছা আচ্ছা,
মানে সে কথা বলতে পারে না। আমার বাচ্চাটা হাঁটতে পারবে কিনা ডাক্তার বললো যে আপনাকে ধরে নিতে হবে, বাচ্চা শুধু শুয়ে থাকবে, হাঁটতে পারবে না, বাচ্চা কখনো বসতে পারবে না, বাচ্চা কখনো দাঁড়াতে পারবে না। এটার একটা কারণ হলো দাদা, আমার স্ত্রী অনেক পান খেতেন জর্দা দিয়ে।
আচ্ছা,
এবং এত জর্দা যেটা একটা সিগারেটের ভিতরে থাকে না, এবং মাঝে মাঝে স্লিপিং পিল খেতেন, এটা নাকি তার বিয়ের আগে ইয়ে ছিল, আমি কখনো বুঝতে পারিনি। ক্রোমোজোমের কারণে 11 11 = 22 ক্রোমোজোম যদি ইয়া থাকে ঠিক থাকে তখন বাচ্চারা সুস্থ হয়, কিন্তু এইসব বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে কারো যদি মায়ের হলো 10 বা বাবার হলো 12 আবার বাবার হলো
আমি দেখেছি এরকম যে বাবা মায়ের এক রক্তের গ্রুপ যদি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে প্রবলেম হয়ে থাকে।
জি, তা আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি যারা যাদেরকে ভালোবাসে ভালোবাসার জন্য কেউ কাউকে প্রস্তাব করতে চায়, আমি মানে একটা অনুরোধ করবো রক্ত গ্রুপটা যেন জেনে নেয়, আর ভালোবাসার প্রস্তাব করার আগে সে যেন জেনে নেয় তার জন্য ভালোবাসার মানুষটি ফিটেস্ট কিনা। তো যাই হোক দাদা, তারপর বুঝাতে শুরু করলাম যে এগুলো পান খেও না বা এগুলো খেও না, কিন্তু সে কোনোভাবেই মারণ মানত না, সে তার কাজ করেই যেত। সম্রাট যখন আমার স্ত্রীর গর্বে ছিল তখন তাকে বলতাম যে ঘুরে বেড়ায় না। আসলে কি দাদা, এগুলো বোধহয় পরিবার থেকে অনেকটা ইয়ে হয়, আমার শ্বশুর শাশুড়ি কখন দেখতাম না, আমার শ্বশুর উল্টারও বলতে যাও ঘুরে নিয়ে আসো, কিন্তু একটা প্রেগনেন্ট মহিলাকে নিয়ে একটা প্রেগনেন্ট মেয়েকে নিয়ে ঘুরে বেড়ানো কিন্তু টাফ। আমি ওকে ঘোরানোর জন্য দেখা যেত গাড়ি নিয়ে এসে হয়তো ঘুরে নিয়ে আসছি, এর মধ্যে ধীরে ধীরে কিন্তু দাদা আমার গাড়ি ছিল, গাড়িটা কি করলো, আমি নাকি একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াই, এই ক্লেম করে সে গাড়িটা বিক্রি করে দিল। দাদা আপনার কি বলতে পারবেন বিয়ে করার 9 মাসের মধ্যে কোন ছেলে কোন মেয়েকে বাড়ি গাড়ি দিতে পারছে কিনা আমি জানি না,
যদি রেডিমেড থাকে মানে আপনার বাবার।
আমার বাবার কিন্তু কিছুই ছিল না,
বাবার সম্পত্তি
আমি সেটা অর্জন করে আমি আমার স্ত্রীর হাতে দিয়েছিলাম। আমি জানি না কারো ভালোবাসা কতটুকু ভালোবাসলে একটা মেয়ের জন্য একটা ছেলে এতটুকু পরিশ্রম করে এতটুকু পর্যায় পর্যন্ত নিয়ে আসতে পারে। আমি চেষ্টা করে 9 মাসের ভিতরে তার বাড়ি তার গাড়ি পর্যন্ত দিয়েছিলাম, যেহেতু আমার এলাকায় রিক্সা টিক্সা চলাচলটা ছিল তখন খুব রেয়ার, কারণ বাসা থেকে বের হয়ে যে কোথাও যাবে এর একটা পরিবেশ ছিল না, আর আমার এলাকায় আমি একমাত্র পার্সন যে প্রথম গাড়ি ব্যবহার করি, আমার চেয়ে অনেক ধনী লোক এলাকায় আছে, আমার চেয়ে অনেক ধনী মানুষ ওখানে আছে কিন্তু কেউ গাড়ি ব্যবহার করতো না, আমি একমাত্র ব্যক্তি যে প্রথম গাড়ি ব্যবহার করি, এ নিয়ে এলাকায় অনেক ইয়েও আছে। তো দাদা আমি ওকে বুঝাইতে চেষ্টা করলাম যে আসলে সাংসারিক জীবনকে দেয় না, কিন্তু দাম্পত্য জীবন বলে না, এটাকে বলে শাসক আর শোষণের যে একটা খেলা, ওটা তুমি জুড়ে দিচ্ছ আমার জীবনে। যাই হোক দাদা, এমন করে চলতে থাকলো। সে আমি যখনই, যেহেতু আমার টাকা নেই, আমাকে পার্টনারশিপ ব্যবসা করতে হয়, পার্টনারদের সাথে যখন ব্যবসা করতে যাই, তখন দেখা যায় সে পার্টনারকে ফোন করে জানে যে স্বামী কোথায় আছে, স্বামী কোনো মেয়েকে নিয়ে ঘুরে বেড়ালো কিনা। তো যাই হোক দাদা, এভাবে করে করে আমার কেটে গেল অনেকগুলো সময়। তা আমিও চেষ্টা করছিলাম যে এগুলোকে কিভাবে ইয়ে করা যায়,
ওভারকাম
করা যায়। ওভারকাম আসলে কতটুকু করতে পারছি আমি জানি না।
This track was downloaded from FusionBD.com.
একটা সময় দেখা গেল দাদা তার অত্যাচার এত মাত্রা বেড়ে গেল যে একটা ব্যাপার নিয়ে এত বেশি ঘ্যান ঘ্যান করতো যেটা আমার জন্য সহনশীল পর্যায়ে ছিল না। এই শার্টটা কেন পড়লাম, এই প্যান্টটা কেন পড়লাম, এই জুতাটাই বা কেন পড়লাম, এই পারফিউমটাই কেন পড়লাম, কেন গায়ে মাখলাম, এই গানটা কেন শুনতেছি, এখন কেন বাইরে যাব, এগুলো নিয়ে নানা ধরনের ইয়ে শুরু হয়ে গেল। আমি অশোক শাস্ত্রীকে বললাম, আর অশোক শাস্ত্রী যেহেতু আমার সাথে খারাপ ব্যবহার করে ফেলছে, তারাও এই ব্যাপারে আর কোন আমাকে পদক্ষেপ নিতে যাচ্ছিল না। এভাবে করে করে আমি যখন আমার শরীর সাহেবকে বললাম যে দেখেন এমন একটা পর্যায়ে আসছে যে আমি আর কিন্তু মেনে নিতে পারছি না, আপনারা যদি এর ব্যাপারে কোনো কিছু না করেন আমি কিন্তু আমি আমার পদক্ষেপ নিতে বাধ্য হব। এদিকে দাদা আমি কিন্তু কখনো তাদের আত্মসম্মানে আঘাত করিনি, আমি কিন্তু পারতাম প্রতিবেশীদের সাথে কথা বলার জন্য, তার আত্মীয় স্বজনের সাথে কথা বলার জন্য, কিন্তু আমি কিন্তু কখনোই করিনি। ঘরের কথা বাইরে আমি কখনোই যাওয়ার জন্য ইয়ে করিনি। তো আমি আমার শ্বশুরকে একদিন বললাম যে দেখেন আপনার একটা সুযোগ আমি আপনাদেরকে দিলাম, হয় আপনারা মেয়েটাকে আমার কাছ থেকে দূরে নিয়ে আসেন, নয়তো বা আমাকে আমার পদক্ষেপ নিতে হবে, কারণ যেহেতু আমি ঘরে টিকতে পারছিলাম না, আমি অফিস করে আদালত করতে পারছি না। আমি এই জন্য বলেছিলাম যে মেয়েটাকে যদি ওরা নিয়ে আসতো দূরে, তাহলে হয়তো বা সে আমার প্রতি তার একটা ফিলিংস দূরে থাকার কারণে, তার বিরহ
দূরত্বের কারণে হয়তো
কিন্তু ওরা তা করেনি। লাস্টে দাদা আমি 2009 সালের ডিভোর্সে যেতে বাধ্য হই। এটা ছিল তাকে ওয়ার্নিং, কিন্তু তাতেও কোনো কাজ হলো না, সে কোনো পরিবর্তন নাই তার, সে আরো উল্টা আমাকে প্রেশার করতে শুরু করলো। এভাবে করে করেই কেটে গেল আরো একটি বছর। আমি 2-3 বিজনেস দাঁড়া করিয়েছিলাম, তারপরেও সবগুলোই সে তার কারণে, সে যে যে ওখানে যে যে ইয়ে করতো। লাস্ট যেটা আমার মনে পড়ে দাদা, সে আমার একটা ক্লায়েন্ট ফোন করেছিল, মেয়ে ক্লায়েন্ট, সে একটা গাড়ি আমার কাছে কিনেছিল, গাড়িটা থেকে আমার প্রফিট হয়েছিল প্রায় 1,50,000 টাকার মতো।
আচ্ছা,
সে ওই ক্লায়েন্টের মহিলার মেয়েটার বাসায় যেয়ে চেঁচামেচি করে ওই ক্লায়েন্টটাকে আমার কাছ থেকে ডিলটাকে ক্যান্সেল করে দিল। আমি আর্থিক ক্ষতির সম্মুখীন হলাম না দাদা,
শুধু আর্থিক না, ইজ্জত,
হ্যাঁ সবকিছু মিলিয়ে মানে আমি খুব ইয়ে পড়ে গেলাম। দেখলাম যে না, আমার বন্ধু বান্ধব বলতে শুরু করলো যে তার মেন্টালি প্রবলেম আছে। তা আমি একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে গেলাম, আমি নিজেও একজন সাইকিয়াট্রিস্ট বলতে পারেন, আমি চেষ্টা করেছি অনেক তাকে থেরাপিটারের মাধ্যমে ইয়ে করার জন্য, কিন্তু হয়নি, আমি ব্যর্থ। তো আমি যেটা দেখলাম যে এটা সিজমোফ্রোনিয়াস বা সাইকোমোনিয়াস এরকম একটা স্টেজে যা চলে আসছে, তা আমি পরে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম, আমার পরিচিত। তো তাকে কিছু ওষুধ দিল, কিন্তু সেই ওষুধগুলো ঠিক মতো খাচ্ছিল না। ও বলল যে হ্যাঁ, তার আপনার মানসিক কিছু প্রবলেম আছে। পরবর্তী সময় আমি ওর শ্বশুরকে আবার বললাম যে দেখেন আপনারা এরকম অবস্থায় আপনারা নিয়ে আসেন, আপনাদের কাছে নিয়ে আসেন, ওরা সেটা আনতে নারাজ। তার মধ্যে আমি পরে ডিভোর্স দিতে বাধ্য হই এবং নোটিশ করি।
আপনার সন্তান?
আমার সন্তান ওর মায়ের কাছেই।
আপনাদের বিয়ে হয়েছিল কত সালে, মানে কোন বছর?
2000 সালে।
2000 সালে বিয়ে। আপনাদের ডিভোর্সটা কবে হয়?
2010 বলতে পারেন, 9-এর
শেষের দিকে।
হ্যাঁ,
10 বছরের ভালোবাসার যে সংগ্রাম জীবন,
জি,
শাসক এবং শোষণের মাঝে যে ভালোবাসাকে জয় করবার যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা সর্বশেষে আপনাকে ধামাচাপা দিতে হলো।
জি দাদা। তবে দাদা একটা কথা না বললেই নয়, আমার স্ত্রী হতে চলে গেছে, কিন্তু তার কিছু স্বপ্ন কিন্তু আমি আজও সফল করার চেষ্টা করি।
যেমন?
যেমন ধরেন তার স্বপ্ন ছিল তার একটা ফ্ল্যাটে থাকার। আমি জানি আমার একটা ছেলে আছে, আমি যদি তাকে ফ্ল্যাটটা দেন, তোমাকে তার মা তার সাথে থাকতে পারবে।
আচ্ছা,
কখনো বা যদি বেঁচে থাকে এটা। আর ও ভালো কিছু খেতে পছন্দ করতো, মাঝে মাঝে যদি আমি এখনো যাই বাইরে কোথাও যাই, ভালো কিছু খেতে বসি, তখন কিন্তু মনে মনে তার কথা চিন্তা করি। তার মানে এখনো আমার মধ্যে সেই ভালোবাসাটা বিলীন হয়ে যায়নি। ডিভোর্সের পরে আমার স্ত্রী আবার আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছে, এবং কমিউনিকেটও করেছে, কিন্তু বাট আমি তার মধ্যে কোনো চেঞ্জ দেখিনি।
আচ্ছা আচ্ছা, কোনো পরিবর্তন?
কোনো পরিবর্তন নেই। ডিভোর্সের পরে একটা মেয়ে কিন্তু ধাক্কা খায় যে এত বড় একটা ঘটনা ঘটে গেল আমার জীবনে, যাক আমার জীবনে কিছু চাওয়া পাওয়ার নেই, আমার হাজবেন্ড যেভাবে চায় আমি ওভাবেই করব।
তাতেও কিছু হয়নি?
তাতেও কিছু হয়নি। লাস্ট আমার সাথে তার কথা হয়েছে গত সপ্তাহে।
আচ্ছা,
তার কোনো পরিবর্তন নাই।
এখন কি বলে, কি চায় সে?
সে চায় আমি, আমার জন্য নাকি সে চলে গেছে, আমার চরিত্রের কারণে নাকি চলে গেছে। এবং তাকে ডিভোর্সের পরে সে কিন্তু নানাভাবে আমাকে অত্যাচার করেছে, আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছে। তার এলাকায় যেসব ব্যবসা বাণিজ্য ছিল আমার, সব ব্যবসা বাণিজ্য কিন্তু বন্ধ করে দিয়েছে। আমি তার এলাকা থেকে আমার অফিস গুটিয়ে অন্য জায়গায় আনতে বাধ্য হয়েছি। সে আমার বাসায় পর্যন্ত এফেক্ট করতে চাইছে, আমার এলাকার লোকজন থেকে।
আচ্ছা, এই যে আপনার চরিত্র সম্পর্কে কথা, কিংবা অন্য জায়গায় অ্যাফেয়ার আছে, কিংবা অন্য জায়গায় জড়িত আছে, উনি কি মানে কখনো কিছু দেখেছেন?
দাদা আমি বলতে পারবো না ও দেখছে কিনা, কিন্তু আমার মনে হয় না সে দেখেছে কোনোদিন।
মানে আপনি কি সত্যিকার অর্থে আপনি বলতে চাইছেন যে আসলে আপনি এই ধরনের কোনো কিছু জড়িত ছিলেন না? তার কারণ কি, একটা কথা বলি যে এই মুহূর্তে প্রোগ্রামটি তো লক্ষ লক্ষ মানুষ শুনছেন, অনেকে হয়তো বলতে পারেন যে শাহিম সাহেব উনি তার নিজের ঢাকঢোল পেটানোর জন্য এসেছেন, যে উনি একমাত্র ধোয়া তুলসী পাতা, উনি কোনো কিছু করেনি, এক এক ধারে উনি ওনার স্ত্রীকে দোষারোপ করে দিয়ে গেলেন। হ্যাঁ, কিছু না থাকলে কেন স্ত্রী এত কথা বলবে?
না আমার দাদা দোষ যেটা ছিল সেটা আমি বলবো আপনাকে, যে আমার ফোন মাঝে মাঝে ক্লায়েন্টরা ফোন করতো, মেয়ে ক্লায়েন্টরা ফোন করতো, তো আমি চিন্তা করতাম যে আমার স্ত্রী হয়তো এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি কাজ করে, আমি একটু দূরে যাই কথা বলি।
আচ্ছা,
যেন আমার স্ত্রী বুঝতে না পারে, কিন্তু ওটাই ছিল আমার জন্য কাল।
বাট মানে সত্যিকার অর্থে আপনি কখনো,
সত্যিকার অর্থে আমার কাছে কোনো এফিয়ার ছিল না।
আচ্ছা,
সত্যিকার অর্থে কোনো এফিয়ার ছিল না। বাট দাদা আমার স্ত্রীর কথা বলবো, আর স্ত্রী ডিভোর্সের পরে আমার একটা মেয়ের সাথে ইনভলভমেন্টে আমি আসি, যেটা হলো যে একা মানুষ বাঁচতে পারে না, আমার একটা বন্ধু দরকার। মেয়েটি আমার সাথে ফোনে কথা বলে, একদিন হঠাৎ করে একটা ফোন আসে, আমি ফোনটা রিসিভ করি এবং ওপার থেকে আসে, আপনি কি শ্যাম সাহেব? আমি জি বলছি। বলে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। তুই বলেন। সেটা ছিল দাদা একটা নাটকীয় ব্যাপার, সেটা পত্রিকায় পাত্র চাই একটা বিজ্ঞাপন থাকে না, তো ওরকম একটা বিজ্ঞাপন দেখে আমার এক ফ্রেন্ড একদিন ফোন করলো, যে দোস্ত দেখ না কথাবার্তা বলে, তো ওরকম ফোন করে বলে যে দোস্ত এই ব্যাপার মেয়ে তো এই, তো বলার পরে ঠিক আছে, তো কথা বলছে প্রথমে, তারপরে আমার ফোন দিয়ে কথা বলেছে, তো ওই পক্ষ থেকে আবার এই নাম্বারে ফোন দিলে পরে আমি যোগাযোগ, আমি ফোন করি, ফোন ধরি, তাহলে আমাকে বলা হয় আপনার সাহেব জি আপনি কি ব্যাপার? আমি হ্যাঁ আমার স্ত্রীর সাথে একটা ডিভোর্স হয়ে গেছে, আমি চিন্তা করছি, তবে এখন না পরে হয়তো চিন্তা ভাবনা করবো। কাছে ঠিক আছে, এভাবে করে করে একদিন ওরা কথাবার্তা বলে, তো এই মেয়েটা সরাসরি আমাকে ফোন করে, তবে পরিচয় দেয় তার ছোট বোন হিসাবে।
আচ্ছা,
ওর মেয়েটাই নেই সরাসরি কথা বলে, কিন্তু পরিচয় দেয় ওর ছোট বোন হিসাবে।
আচ্ছা,
তো পরিচয় দেওয়ার পরে আমি কথা বলি, এবং ওই মেয়েটা আমাকে বলে যে আপনি ইচ্ছা করলে বড়পুর সাথে কথা বলতে পারেন, দেখেন আমি এই মুহূর্তে অন্তত পক্ষে চাচ্ছি না তার সাথে কথা বলার জন্য, বিকজ আমি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেইনি যে আমি বিয়ে করব, তো ওর সাথে কথা বলবো কেন? তো বোধহয় মেয়েটার এই জিনিসটা ভালো লাগছে যে লোকটা অন্তত পক্ষে অনেস্ট, অনেক মেয়ে তো অনেক ছেলে তো চায় যে হাঙ্গামা করার জন্য যে কথা বলতে চাইলে বলে কিনা। উনি আমাকে এটা আমাকে অনেকবার ফোন করেছে, তো ফোন করার পরে লাস্টে উনি মনের মধ্যে হয়তো বা তার অনুশোচনা আসছে যে আমি মিথ্যা কথা বলার পরে ভদ্রলোক কত ইজিলি এটা গ্রহণ করে নিয়েছে।
আচ্ছা,
তো পরে একদিন পরিচয় দিলেন যে আমার নাম এই, তো বলার পরে সত্যি কথা কি দাদা আমি আমার স্ত্রীর মধ্যে যে জিনিসগুলো দেখতাম আর এর মধ্যে যা দেখি সম্পূর্ণটাই বিপরীত। যদি ভালোবাসা যায়, যদি কাউকে ভালোবাসতে হয়, আমার মনে হয় ওই ধরনের লোককে ভালোবাসা উচিত যার মধ্যে ভালোবাসার মতো কোনো জিনিস থাকে। দাদা জানেন আমি 10টি বছরে শুধু হারিয়েছি পাইনি, বাট আমার স্ত্রী চলে যাওয়ার এই 1.5 বছরের মধ্যে আমি যেন অনেক কিছু পেয়েছি।
আচ্ছা, আপনি বলুন।
সেটা হলো যে এই মেয়েটি আমাকে ইন্সপায়ার করে কাজের জন্য। আমি জানি শামিম তোমার মধ্যে অনেক যোগ্যতা আছে, তোমার অনেক ক্যাপাবল আছে, ক্যাপাবিলিটি আছে, তুমি ট্রাই করো, তুমি একদিন উইন হবে।
মানে আপনি বলতে চাচ্ছেন যে ভালোবাসার যে মধুর শব্দগুলো কিংবা নিজের স্বপ্নগুলোকে ভালোবাসার মানুষের মুখে শুনতে যে কর্মস্পৃহা কিংবা ভালোবাসার যে অনুপ্রেরণা যাই বলি না কেন, যে ব্যাপারগুলো আপনি খুঁজতেন সেগুলো আপনি পাচ্ছেন ইনার কাছ থেকে। আপনি চেয়েছিলেন আপনার ভালোবাসার যে মানুষ, যে কাঙ্ক্ষিত নারী যার জন্য এত কষ্ট করা, সে হেঁটে এত 10 কিলোমিটার হেঁটে যাওয়া যে আমার সে কাঙ্ক্ষিত নারীকে আমি অর্জন করতে চাই, সেই মানুষটির কাছ থেকে আপনি কখনো সেটা পাননি?
পাইনি দাদা, বিশ্বাস করবেন 10টি বছরে সে আমাকে কোনোদিন ঘুম থেকে উঠে অফিসে পাঠায়নি, বরং আমি যাতে ঘুমিয়ে থাকি সেই ব্যবস্থা সে করেছে। আর এই মেয়েটি কি করেছে, আমার সাথে যদিও তার বিয়ে হয়নি, সে আমাকে ভোর 6টার সময় ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, পুরুষ মানুষ হয়তো আবার ঘুমিয়ে যেতে পারি, আবার সে 7টা ফোন দিয়ে বলছে তুমি উঠছো, যাও গোসল করতে যাও, ট্যাপ ছাড়ো আমি শব্দ শুনবো, আমি গোসল করে বের হয়েছি, আবার সে ফোন করেছে, বুঝেছ, এবার যা অফিসে। এই যে একটা তাগিদ দেওয়া জীবনের কোনো কিছু করার জন্য, বেশ কম দাদা আমার কাছে, আমার ওয়াইফকে ডিভোর্সের পরে আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা ছিল না।
আচ্ছা,
আমার ওয়াইফ চাইতো যে আমি সারাক্ষণ বাসায় পড়ে থাকি, কোনো টাকা পয়সা দরকার নেই, কিন্তু টাকা না হলে সংসার চলবে কেমন করে, এটা তার মধ্যে মাথায় ছিল না। কিন্তু এই মেয়েটি আমাকে, যখন আমার কাছে একটি টাকা ছিল না, আমার মোবাইলে কোনো টাকা পয়সা নাই, আমি ওর সাথে কথা বলতে পারি না, লজ্জা তাকে বলতে পারি না, সে কি করতো, আমার মোবাইলে ফ্ল্যাক্সি করে দিত। কিন্তু আমি যদি ওকে প্রশ্ন করতাম যে আমার মোবাইলে টাকা পাঠিয়েছে কে, তুমি পাঠিয়েছো, বলে না আমি তো পাঠাইনি টাকা, আমি তাহলে কে কে পাঠাবে, আমার আর কে ওরকম মোবাইল ইশার আছে, শোভাকাঙ্ক্ষী আছে যে আমার পাঠাবে। এরকম করে করে দেখা যাচ্ছে যে ওর সাথে যদি কখনো দেখা হতো, ও পিছনের পকেটে, প্যান্টের পিছনের পকেটে আস্তে করে টাকা গুঁজে দিত। হয়তো আমি বুঝতে পারতাম, হয়তো এমনি হাত ঢুকেছে, দেখা যেতেছে সে টাকা ঢুকিয়ে দিয়েছে। দাদা আমি বিশ্বাস করবেন, ওর ভালোবাসার ইয়েতে আমি দেড় বছরে আবার আমার নিজের শোরুম হয়েছে, আমি নতুন একটা বিল্ডার্স কোম্পানি এস্টাবলিশ করেছি, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি। যেখানে আগে আমার মান্থলি ইনকাম ছিল 1.5-2 লক্ষ টাকা, মাঝখানে আমার মান্থলি ইনকাম ছিল 0, আবার সে আমার স্ত্রী চলে যাওয়ার পরে আবার এখন আমার মান্থলি ইনকাম আল্লাহ তাআলা বোধহয় আমার আগের অবস্থানে নিয়ে আসছেন। আমি আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ জানাই, তার মেহরবানিতে আজকে আমি অনেক ভালো আছি, আমার বাবা মার জন্য কিছু করতে পারছি, আমার পরিবারের জন্য কিছু করতে পারছি, আমার সন্তানের জন্য, অবু সন্তানের জন্য কিছু করতে পারছি, তা না হলে আমি কিছু করতে পারতাম না, তাদের জন্য কিছু করতে পারতাম না, আমার জন্য কিছু করতে পারতাম না।
আচ্ছা, কিন্তু আপনাদের তো বিয়ে হয়নি?
না দাদা, বিয়ে হয়নি, বাট আমরা বোধহয়
বিয়ে করতে
চিন্তা করছি যে বিয়ে করব।
আচ্ছা, আমাকে একটা প্রশ্ন উত্তর দিন যে এই যে আপনার যে শ্বশুরবাড়িতে চলে যাওয়ার পর এবং পরবর্তীতে যে অশান্তিগুলো হয়, এই মুহূর্তে আপনার পরিবারের মানুষজন আপনাকে কোনো গাইডেন্স দেয়নি যে না আচ্ছা ঠিক আছে তুই এভাবে কর কিংবা এভাবে?
হ্যাঁ, আমার পরিবার আমাকে গাইডেন্স দিয়েছে যে তুই মেয়েটাকে একটা ইয়ে করে দে, ব্যবস্থা করে দে, যাতে তোর এই প্রতিদিনের কান্নার চাইতে একবার কান্না অনেক ভালো।
আচ্ছা আচ্ছা,
আমি যদি দাদা, আমার পরিবার যদি সাপোর্ট না থাকতো, একটা মেয়েকে ডিভোর্স দিয়ে কোনো ছেলে কোনোদিন টিকে থাকতে পারতো না।
ওনারা কি কখনো চেষ্টা করেছিলেন যে
ওনারা চেষ্টা করেছিলেন
পুত্রবধূর সাথে কথা বলে যে?
জি, ওনারা চেষ্টা করেছিলেন, আমার বাবা আব্বাও চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ, আমার মা সারাক্ষণ চেষ্টা করেছেন কিন্তু পারেননি।
আচ্ছা, এখন যেটা হচ্ছে যে শামীম ভাই, আপনি তো আপনার ভালোবাসার কথাগুলো বললেন, এই দুর্দান্ত ভালোবাসার জীবনে শুধু পরন্ত ভালোবাসার শব্দগুলো শুনতে পারলাম। আচ্ছা, একটা প্রশ্ন আমাকে করুন, আপনি একটু আগে যে কথাটি বললেন যে ভালোবাসা তাকে উচিত যার ভেতরে ভালোবাসা গুণাবলীগুলো কিছুটা হলেও থাকে কিংবা ভালোবাসার লক্ষ্যগুলো থাকে, এই শব্দটি কেন আপনি তখন বুঝেননি যখন ভালোবাসতে, মানে ভালোবাসা
আসলে কি? যৌবনের প্রথম স্টেজে কোন ছেলেই বোধহয় বুঝতে পারে না,
কিন্তু তারপরে তো আপনি অনেক লম্বা একটি সময় পার করেন। কারণ আমি শুরু থেকে যে এই জিনিসটা মার্ক করে আসলাম যে কখনোই কিন্তু সেই যে প্রথম মেয়েটিকে দেখা কলেজে এবং এরপর থেকে যে তার পেছন পেছন বাড়ি যাওয়া পর্যন্ত পরবর্তীতে ভালোবাসার কথা বলা, কখনোই কিন্তু আপনার কথাতে ওই শব্দটি ফুটে উঠেনি যে আপনার স্ত্রী এক্স স্ত্রী আপনাকে অনেক বেশি ভালোবাসতেন কিংবা তারও অনুভব ততটুকু ছিল যতটুকু আপনি তাকে অনুভব করতেন, কখনোই কিন্তু সে আপনাকে মেন্টালি সাপোর্ট দেয়নি, কখনোই কিন্তু বলেনি যে তুমি এই কাজটি করো ওই কাজটি। বাট এত কিছু বোঝার পরও আপনি কেন তাকে বিয়ের জন্য অতটা পাগল হয়ে গিয়েছিলেন, কেন তখন ভাবলেন যে আমার জন্য পারফেক্ট হবে?
দাদা তখন হয়তো মনে হয়েছিল যে রঙে, মানে অল্প বয়স ছিল, হয়তো আবেগটা বেশি ছিল, বাস্তবতাটা হয়তো কম ছিল।
তার মানে কি আমরা বলতে পারি যে মানে এটা বয়সের একটা কারণে আপনি হয়তো বুঝতে পারেননি?
বয়সের কারণে এটা আপনি, আমি ডেফিনেটলি বলবো যে এটা বয়সের কারণে হয়তো আমার ভুল হয়ে গেছিল।
কারণ এমন হয় যে আমাদের স্টুডিওতে যারা অনেকে আসেন যে প্রচুর ভালোবাসা থাকে, পরবর্তী একটা পর্যায়ে এসে যেটাকে ক্রাইসিস সংসারে চলে আসে, সেটা যে কোনো মেয়ের কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, শ্বশুর বাড়ির কারণে হোক। বাট আপনার ক্ষেত্রে যেটা ছিল যে আপনার প্রচন্ড ভালোবাসার একটি সংসার, প্রচন্ড বিশাল একটা পৃথিবী ভালোবাসার, সেটাকে জয় করবার জন্য আপনি প্রতিনিয়ত ছুটে গিয়েছেন। বাট অপর পক্ষে যে মানুষটির জন্য আপনি ছোটাছুটি করছেন, সেই মানুষটি কিন্তু কখনোই দৃঢ়ভাবে আপনাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেনি, কখনো বলেনি আপনার ভাষ্য মতে যে হ্যাঁ আমিও তোমাকে চাই, আমিও তোমাকে চাই, তুমি সেভাবে আমার কাছে আসো, তুমি নিজেকে তৈরি করো, তোমাকে অনেক দূর যেতে হবে, আমিও তোমাকে ভালোবাসি, এই শব্দগুলো কিন্তু কখনোই আপনার কাছে সেই মেয়েটি প্রকাশ করেনি। কেন এত পাগল হয়ে গিয়েছিলেন যে একে আমার চাই? কারণ আপনি তো দেখতে পাচ্ছিলেন, ক্যালকুলেশনটা কিন্তু খুব সোজা ছিল যে যে মেয়েটা কখনোই আমার জন্য এত ব্যাকুল হয়নি, যে মেয়েটি কখনোই আমার জন্য তার ভালোবাসা প্রকাশ করার জন্য তো পাগল হয়নি। ইভেন যে মেয়েটি বিয়ে প্রথমবার যখন তা ঠিক হয়ে যায় তারপরও আপনি যে সংগ্রাম করেছেন সেগুলো কি সে জানতো?
হ্যাঁ দাদা সবই জানতো,
তারপরও তার ভিতরে কখনো কোনো
একটা কথা দাদা আমি না বললেই নয়, যেটা হলো যে আমার পরিবার কিন্তু অনেক নিষেধ করেছিল, আমার বয়োজ্যেষ্ঠ যারা তারাও নিষেধ করেছিল যে এই মেয়েটাকে বিয়ে করিস না, তুই সুখী হতে পারবি না। কিন্তু দাদা তখন মনে হয়েছিল কি জানেন, আমার বোধহয় ওকে ছাড়া বোধহয় আমি শূন্য,
বাজবো না,
ওকে ছাড়া বোধহয় আমি শূন্য, আমার পৃথিবী বোধহয় একটু ডিফারেন্ট কিছু হয়ে যেতে পারে।
একটা জিনিস কি শামীম ভাই, আসলে এটা হচ্ছে আমি চাই যে আমার এই প্রোগ্রাম থেকে অন্তত যে ভুলটি আপনার জীবনে ঘটে গেছে অন্য কারোর জীবনে যদি না ঘটে।
ডেফিনেটলি
প্রায় কিন্তু আমার এখানে এসএমএস আসে যে আমি ওকে ছাড়া বাজবো না, মানে আই থিংক দিস ইজ এ টোটালি মানে ফুলিশ ওয়ার্ড, মানে আমি তোমাকে ছাড়া বাজবো না, মানে এটা কি ধরনের হতে পারে? বড়দের কথাগুলো শুনতেন তাহলে আমার মনে হয় আজকে জীবনে এসে আপনাকে এত কষ্ট পেতে হতো না, এত সংগ্রাম করতে হতো না। এক বিন্দু ভালোবাসা পাবার জন্য বিশাল আকৃতির সংগ্রাম, চেয়েছেন তো এক বিন্দু ভালোবাসা, আর তো কিছুই না, বাট কি হলো?
বিশ্বাস করবেন দাদা, দেখা গেল আমি অফিস মিটিং এ আছি, ব্যাংকিং এ, তো যারা ব্যাংকে আছে তারা হয়তো বুঝতে পারবেন যে ব্যাংকে মিটিং আছে, ব্যাংকে মিটিং তো ফোন এলাউড না, বা ফোন আপনার সুইচ অন আছে থাকুক কিন্তু কথা বলতে পারবেন না,
কিন্তু ব্যাংকের মানুষজন ফোন ব্যবহার করে যে কোনো জায়গায়।
জি জি জি, আমার সাথে বলতে হবে,
তুমি বাসাতে যাবে না, নিচে নামবে না, আমার সাথে কথা বলো, এগুলোকে শুনে যদি আমাদের শ্রোতারা যারা শুনছেন তারা যদি বলে থাকে যে শামীম ভাই তো তার ভালোবাসাটাকে বোঝেনি, কারণ সে তো চেয়েছিল তুমি অফিস যেও না, তুমি আমার পাশে থাকো, তার মানে তো ভালোবাসা না থাকলে তো সে তার হাজবেন্ডকে রাখতে চাইতো না, এই শব্দগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
আসলে ভালোবাসা ভালো, কিন্তু বেশি ভালোবাসা কোনো কোনো সময় যন্ত্রণাদায়ক হয়, আমি মনে করবো সেটাই।
This track was downloaded from fusionbd.com.
আচ্ছা আচ্ছা, মানে আপনি তাহলে বলতে চাইছেন যে মানে সে কি বেশি ভালোবাসতো নাকি এটা তার,
এটা আমার বন্ধু বান্ধবরা বলতো যে ও তোকে অনেক ভালোবাসে বলেই তোকে তোর কাছাকাছি থাকতে চায়, কিন্তু আমি বলবো দাদা যে এটা আসলে উচিত না, বেশি ভালোবাসলে যে কাকে তার কাছে রাখতে হবে এটার কিন্তু সংজ্ঞা নেই। কারণ হলো যে সে যদি তার কাছেই থাকে তাহলে তার যে সংসার, সংসার চালানোর জন্য যে অর্থটা ওটা কোথেকে আসবে যদি তার বাবার না থাকে? কারণ আমার বাবার যদি আজকে অডেল থাকতো তাহলে আমি বাইরে না বেরোলে চলতো, যেহেতু আমার বাবার অডেল আছে, ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, কিন্তু আমার বাবার তো কিছু নাই, আমারও কিছু নাই, তাহলে আমাকে অর্জন করতে হবে। তাহলে অর্জন করার জন্য কি করতে হবে? আমাকে বাইরে বেরোতে হবে, বাইরে বেরোতে মানে কাজ করতে হবে। আমি যদি কাজই করতে না পারি তাহলে আমার স্ত্রীর বুকে হাসি কিভাবে ধরে রাখবো? শুধু ভালোবাসা দিয়ে তো আর চলবে না।
টাকা জীবনে সব না, কারণ গত পর্বে আমাদের যে বন্ধুটি এসেছিলেন যে কারণে আপনি এসএমএস করেছেন আসার জন্য, গত পর্বে যে বন্ধুটি এসেছিলেন উনি বলেছিলেন যে টাকার কারণে ওনার সংসারটি শেষ হয়ে গেছে, ওনার
রোকসানা
ছিলেন, তো আপনিও সে টাকার কথা বলছেন, বা টাকাটা কিন্তু অতটা প্রয়োজন না, যতটুকু প্রয়োজন ততটুকু করাই কিন্তু।
আমি তো ওটাই দাদা চেয়েছিলাম, আমার যতটুকু প্রয়োজন, ধরেন আমার সংসার চালাতে আজকে 100 টাকা প্রয়োজন, আমি কিন্তু 100 টাকা চেয়েছিলাম দাদা, কিন্তু 100 টাকা উপার্জন করার জন্য তো আমাকে বাইরে বেরোতে হবে,
বের হতে হবে,
কিন্তু আমাকে যদি বাইরে বেরোতে দিতে না হয়, মানে কেউ যদি না চায় তাহলে আমি 100 টাকা উপার্জন করবো কোথেকে? আর যখন ভালোবাসা থাকবে না তখন তো একজনের প্রতি তাকানোর এই থাকবে না। ভালোবাসতে গেলে শুধু ভালোবাসা না, কিছু অর্থেরও প্রয়োজন হয়, খুব বেশি অর্থ না
বাট প্রয়োজন। আমি নিজের কথাটি গত শব্দে কিন্তু
বলেছিলাম
যে অর্থ জীবনে সবকিছু না, কিন্তু অর্থটা প্রয়োজন হয়, চলাফেরা করতে গেলে ভালোবাসা মানুষকে একটি বেলিফুল কিনে দিতে 10টা টাকা লাগে, যদি ইনকাম না থাকে 10 টাকা কোথেকে আসবে?
দাদা এখানে আমি একটা আরেকটা কথা আপনি আপনাকে বলি, সেটা হলো যে এখন আমি যে মেয়েটির সাথে আমার ইনভলভমেন্সি আছে সেই মেয়েটি কিন্তু বলে যে শোনো ভালোবাসা কিন্তু আমরা দুজন দুজনকে ভালোবাসি এটা কিন্তু সত্যি, কিন্তু ভালোবাসাটা যদি আমরা সফল করতে চাই, ভালোবাসা দিয়ে আমার সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে কিন্তু আমাদের অর্থের প্রয়োজন অনস্বীকার্য। তো তোমাকে অর্থ উপার্জন করতে হবে, এমন অর্থ না যে অনেক বেশি কিছু দরকার, সমাজে যেন আমরা 10 জন মানুষের সাথে উঠে বসে চলতে পারি, ওরকম অর্থ হলেই চলবে, আমার আর কিচ্ছু দরকার নেই। ভালোবাসা মানুষ দেখে না, ভালোবাসা মানুষ বুঝে অনুধাবন করে, কিন্তু সমাজ সেটা বাস্তবায়ন দেখতে চায়,
অবশ্যই,
যে দুজন তো আর কেমন আছে বা ভালোবেসে আর দুজন কোথায় চলে কত দূর আসতে পারছে, এটাই দেখতে চায়।
শামীম ভাই আসলে কিছু বলার নেই, জাস্ট একটা কথা আমি আপনার মাধ্যমে বন্ধুদেরকে বলতে চাই যে আপনার ভালোবাসাতে কোনো ভুল ছিল না, আপনার চাওয়াতে কোনো ভুল ছিল না, ভুলটি হয়ে গেছিল আপনার প্রাপ্তিতে, আপনি যেভাবে তাকে চেয়েছিলেন ভুলটি হয়েছিল আপনার জীবনের হিসাব নিকাশে, কারণ মানে একটু যদি, আমার মনে হয় যে একটু যদি তখন আপনি এই কথাটা, আমি কেন বারবারই বলতে হচ্ছে যে শুরু থেকে আমি আপনার কথা খুব মন দিয়ে শুনে আসছি, আমি কোন জায়গাতে এখন পর্যন্ত এমন কোন শব্দ পাইনি যে যেই শব্দে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ততটাই অনুভব করেছে যতটা আপনি তাকে অনুভব করতেন। শুরু থেকে কিন্তু আপনি বলেছেন যখন আপনার বাবা তাকে প্রথম প্রশ্নটি করে যে তুমি কি আমার মেয়েকে ভালোবাসো কিনা, যে উত্তরটি যখন মেয়েটি দিল তখনই কিন্তু আপনার বোঝা উচিত ছিল যে আসলে আমার জন্য না। যে মেয়ে একটি মুরব্বীকে বলতে পারে যে আমার বাবা মা তো আপনার ছেলের জন্য আমাকে পড়াশোনা করাচ্ছে না কিংবা বড় করছে না, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে না, দেন পরবর্তীতে যখন যে ক্রাইসিসটা আপনার লাইফে আসলো সেই মুহূর্তে আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো সাপোর্ট পাইনি, এবং আপনি যখন তাকে বলেছিলেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই, সে আপনাকে বলেছে 10 দিনের মধ্যে যদি করতে, মানে শুক্রবারের মধ্যে যদি করতে পারো তাহলে আমি বুঝবো, বাট তখন পর্যন্ত কিন্তু ওই ভালোবাসার কথাটা ছিল না যে হ্যাঁ তুমি আমাকে জয় করো আমি চাই দেখো তো এরকম। সো শুরু থেকে আমি এই শব্দটি খুব মিসিং পাচ্ছিলাম, বাট আমার তখন থেকে বারবারই মনে হচ্ছিল যে আপনার কথাবার্তা, আপনার পার্সোনালিটি, আপনার দৃষ্টিশক্তি, আপনার দূরদৃষ্টিশক্তি সবকিছু যত প্রখর, একটা জায়গাতে আপনি এসে অনেক কাঁচা হয়ে গিয়েছিলেন, সেটা হচ্ছে জীবনের আসল সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি ওই জায়গাটা, আমার যেটা মনে হয় যে আপনি একটা কালো পর্দাতে ঢেকে রেখেছিলেন যে আমি দেখতেই চাই না, আমি বুঝতেই চাই না। অধিকাংশ ছেলে মেয়েদের আমি দেখি যে SMS আসে যারা, কিংবা অনেকে আমাদের কাছে ফোনে আসে, যেমন কিছুদিন আগে আমার এক ছোট ভাইয়ের সাথে দেখা হলো, সে আমার কাছে সমস্যা নিয়ে এসেছে যে দাদা আমার এরকম প্রবলেম, আমার গার্লফ্রেন্ড আমার সাথে কথা বলছে না। আমি কেন বলো যে ঝগড়া হয়েছে এবং যেটা কখনো আসলে মিউচুয়াল করা সম্ভব না, বাট আমি থাকতে পারছি না। আমি যে দেখো তুমি থাকতে পারছো না, মানে কেন প্রবলেমটা কোথায় হচ্ছে? আমি অনেক ফিল করি, আমি এটাই তো স্বাভাবিক, এটাই তো ভালোবাসা, এটাই তো ভালোবাসা যে ফিল না করি, বাট তার একটা কথা ছিল যে আমি তাকে না পেলে মরে যাব। মানে আমি না এই শব্দগুলো বুঝি না যে আমি তোমাকে না পেলে মরে যাব কেন,
এগুলো ফেক ওয়ার্ড, এগুলো মানুষের জীবন আসলে, এগুলো ভালোবাসার জীবনে এগুলোর কোন স্থায়িত্ব নাই।
আমি বিশ্বাস করি না যে
ভালোবাসা, আপনি যেরকম বিশ্বাস করেন না দাদা সেটা আমিও এই পর্যায়ে এসে আমিও বিশ্বাস করি
না। কেন মরে যাবো? মানে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমার পৃথিবী অচল, তোমাকে ছাড়া আমি চলতে পারবো না কেন?
তবে দাদা এই কথাটি সত্যি হয় কখন জানেন? যখন আপনি যাকে ভালোবাসছেন আপনার মতো করে,
সেও যদি তার আমার মতো করে,
আপনার মতো করে যদি সে ভালোবাসার,
এটা সত্যি।
দেখবেন কিছু কিছু হাজবেন্ড ওয়াইফ থাকে যে হাজবেন্ড চলে যাওয়ার সাথে সাথে ওয়াইফটিও কিন্তু দুনিয়া পৃথিবী থেকে চলে যায়, আবার ওয়াইফ চলে গেলে আবার হাজবেন্ডটিও ডে বাই ডে দেখা যাচ্ছে যে সে চলে যায়, মানে একজনকে ছাড়া আরেকজন বাঁচতে পারে না। ওরকম ভালোবাসা যদি করা যায় আমার মনে হয় আমাদের ওরকম ভালোবাসাই করা উচিত,
কিন্তু ওরকম ভালোবাসা বড় অভাব,
সত্যি অভাব। এই ভালোবাসা ওয়ার্ল্ডে এই মডার্নাইজের থাকে, মডার্নাইজের এই সেশনে এগুলো খুবই খুবই অভাব।
আমি ছেলে কিংবা মেয়েকে পারফেক্ট আমি মানে শ্রেণীবিভেদ আমি করবো না, কিন্তু সত্য যে আমাদেরও দোষ আছে, মেয়েদেরও দোষ আছে, সবারই দোষ আছে। আমরা যে ধোয়া তুলসী পাতা সেটাও না, আবার মেয়েরাও যে ধোয়া তুলসী পাতা সেটাও না, বাট এই গ্লোবালাইজেশনের যুগে আমি মনে হয় না যে দুপক্ষের দিক থেকে এই ধরনের বহিঃপ্রকাশ থাকে যে একে অন্যকে ঠিক তার মতো করে সে পায়।
আমাদের বিদ্যুতের লোডশেডিং কিন্তু এটা আমাদের হাতে নাই, এটা কোন হাজবেন্ডের হাতেও নাই। দেখা যাচ্ছে ভাত খেতে বসছি হয়তো টেবিলে, কারেন্ট চলে গেছে, কারেন্ট কেন চলে গেল? আরে আছো, কারেন্ট তো যেতেই পারে, তুমি চার্জারটা জ্বালিয়ে নাও, আমি খাবোই না ভাত বলে উঠে গেছে। এই ভাত খাওয়ানোতে কেন তাকে আমি স্বাদ নেই, এই নিয়ে আবার 3 দিন আঙ্গার স্ট্রাইক।
আচ্ছা কেন স্বাদলে না,
কেন স্বাদলাম না, কেন সরি বলিনি তাকে? তাকে বলছি হয়তো আমি 5টায় আসবো, ঢাকা শহরে যে যানজটের অবস্থা, আমি 5টায় না এসে আমি আসলাম ধরেন 5:45 বা 5:30 আসছি, সে কেন আধা ঘন্টা করে লেট করে আসলাম, বেরোবই না, জামা কাপড় খুলে ফেলছে,
প্রচন্ড জেদি,
প্রচন্ড জেদি। দাদা কি বলবো আর, আমি কল্পনা করা যায় না। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে দেখো জেদ কি করে মানুষের ধ্বংস করে,
একদম ধ্বংস,
জেদ দিয়ে কখনো কোনো জিনিস তৈরি করা যায় না,
এটা একদম সত্য কথা,
জেদ দিয়ে পৃথিবীতে শুধু ধ্বংসই করা যায়। তুমি একটু চিন্তাটাকে মানে বুদ্ধি মাথাটাকে খাটাও, একটু কুল থাকার চেষ্টা করো, তুমি অনেক কিছু তৈরি করতে পারবে।
এটা সত্য কথা স্বয়ং ভাই, আমি আপনার সাথে একদম মানে 100-তে 100 মত প্রকাশ করব। আমি দেখিনি এখন পর্যন্ত জেদ দিয়ে কেউ কখনো কিছু ভালো সৃষ্টি করতে পারে।
রেগে গেলেন তো হারলেন।
আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আমি অনেককে দেখেছি যে আমি জানি না আপনার স্ত্রী এটা বুঝতে পারতো কিনা, আপনার স্ত্রী কি বুঝতে পারতেন যে তার জেদ অনেক বেশি?
হ্যাঁ দাদা ও বলতো মাঝে মাঝে যখন আমি বুঝাতে চেষ্টা করতাম।
এই জায়গাতে আমার একটা প্রশ্ন যে আমি বুঝতে পারছি আমার জেদ অনেক বেশি, তার মানে আমি আমার ভুলটাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারছি, আই নো হোয়াট ইজ মাই ফল্ট, তাহলে আমি কেন সেটাকে সলভ করতে পারছি না, কেন কারণটা কোথায়? মানে আপনার স্ত্রী আপনার কি মনে হয় এই ধরনের সিচুয়েশন গুলো কেন হয়? আমি বুঝতে পারছি আমার জেদের কারণে আমি সবকিছু ধ্বংস করে ফেলছি, বাট আমি জেদকে কন্ট্রোল করতে পারছি।
মানে এটা হলো যে তুমি বুঝতে পারতেছো যে তোমার জেদ আছে, কিন্তু তুমি সংশোধন করার চেষ্টা, মোটিভেশন করার চেষ্টা করো, কিন্তু বলতো যে আমি যে পারছি না, এটা যে আমার চরিত্রের একটা ধরন,
এটা কোন মানুষের চরিত্র।
দাদা এই মেয়েটার আমার এক্স-ওয়াইফের মধ্যে একটা গুণ ছিল, সেটা হলো কি আমি প্রত্যেকে না বললি নয়, সেটা হলো যে সে কিন্তু প্রচুর খাওয়াইতে পারে, আমি প্রচুর হেলদি ছিলাম, আমি যখন আমার অর্থ ছিল না বাট প্রচুর হেলদি ছিলাম, খাওয়াই দাওয়াই অনেক আব্বা। সেটা হলো যে আমি বাসায় থাকলে দেখা যেত যে নানা ধরনের আইটেম করে সে খাওয়াতো। আমি যদি ঘুমায় থাকতে পারি 12টা পর্যন্ত হলিডে গুলোতে, সে কোন সাউন্ড করতে দিত না, বাসার আশেপাশে কোন বাচ্চাদেরকে খেলতে দিত না, কোন কাউকে, কেউ যদি আমার মাও যদি আসে যে শাহিম আছে আমি কথা বলবো, তাহলে মাকে বলতে যে শাহিম ঘুমাচ্ছে পরে আসেন, এইরকম আর কি। মানে এটাকে আমি এক সেন্সে ভালোবাসা বলবো, আরেক সেন্সে বলবো যে এত ভালোবাসা বোধহয় স্বামীর জন্য উচিত না, কারণ হলো স্বামীর মায়েরও কিন্তু প্রায়োরিটি আছে।
মানে স্বাভাবিক ভালোবাসা ছিল,
হ্যাঁ, বা অস্বাভাবিক ভালোবাসা ছিল। তারপর মনে করেন যে শপিং করাটা, শপিং করাটা তার একটা হবি ছিল। এখন শপিং দেখা গেল 6 মাস পরে তার কি লাগছে, 6 মাস আগে যদি আপনি কিনে রাখেন তাহলে অর্থনৈতিক, যখন অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে কোন মানুষের, স্বাভাবিক কিন্তু তার উপর একটা এক্সট্রা প্রেশার, এটা তাকে আমি কোনোভাবে বুঝাইতে পারতাম না। একটা সময় যখন দেখা যেত যে আমি অর্থনৈতিক ভাবে খুব মানে ক্রাইসিসে আছি, তখন দেখা যেত সে চুপ করে বসে আছে, কারণ তার তো কোনো নেই, তার বাবার পরিস্থিতি ভালো না, স্বামীর পরিস্থিতি ভালো না, তার শ্বশুরের পরিস্থিতি ভালো না, তখন সে বাধ্য হইতো নিজেকে কন্ট্রোল করতে। এই কন্ট্রোলটা যদি সে ধীরে ধীরে নিজেকে সংশোধন করতে হয় তাহলে কিন্তু আজকের এই অবস্থানটা হয় না, আমরা দুটো মানুষ কিন্তু আলাদা হই না। আজকে আমাদের সন্তান অবু সন্তান তার বাবা থেকে, আমি কিন্তু আমার ছেলেকে বাই রুটিনলি ফোন করছি, বাই রুটিনলি তাকে নিয়ে ঘুরতে বেড়েছি, আমার ছেলে ওই যে চিকেন ফ্রাইড খেতে পছন্দ করে, KFC-টা, তারপর CP-টা খাইতে পছন্দ করে, তারপর এই এতে আছে একটা CP ওটাও খাইতে সে পছন্দ করে, তো আমি নিয়ে নিয়ে যাই আমার বাচ্চাকে নিয়ে যাই। যেহেতু আমার ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে, ইসলামী শরিয়ার মোতাবেক তার সাথে দেখা করাটাও আমাদের জন্য মুসলমান ইয়াতে নাই, সেজন্য আমি দেখা কম করার চেষ্টা করি, নিয়ে যাই ঘুরতে বেড়াতে যাই, শিশু মেলাতে, শিশু মেলার সেই মেম্বার হয়ে গেছে, তারপর যে কিড জোন আছে একটা ইয়াতে আসাদ গেটে, ফ্যামিলি ওয়ার্ল্ডের ভিতরে টং গার্ডেন আছে, এগুলো বিভিন্ন জায়গায় আমি বাচ্চাকে আমার ইয়ে করে রাখছি, ইনভলভ করে রাখছি, যাতে ও খেলাধুলা করতে পারে, ওর জন্য টেক কেয়ার হয় জন্য একটা মেয়ে রেখে দিয়েছি যাতে ওকে দেখাশোনা করতে পারে। হ্যাঁ, এবং ওর প্রতি মাসে স্কুলে যে পড়ে সেই স্কুলের যে টাকাটা আমি পাঠিয়ে দিচ্ছি, কারণ যাতে আমার, আমি আমি আর আমার ওয়াইফের মধ্যে এটা সমস্যা তৈরি হয়েছে, সমস্যাটা দুজনের মধ্যে থাকুক, এটা যেন আমার সন্তানের উপর যেন না আসে, সন্তানের কিসে ভালো হবে যে আমি কিছুদিন আগে ড্রেস কিনতে গিয়েছি, আমি আমার বাচ্চার জন্য ড্রেস কিনে আসছি, আমি আমার জন্য জুতা কিনতে গিয়েছি, আমি আমার বাচ্চার জন্য নিয়ে আসছি, ইভেন আমি কেনাকাটা করতে নিজে পছন্দ করি এবং কাউকে দিতে পছন্দ করি, নিজে পড়ার চাইতে, নিজে খাওয়ার চাইতে অন্যকে দিতে খাওয়াতে আমার বেশি ভালো লাগে, কিন্তু আমার স্ত্রী ছিল তার উল্টো, ইভেন আমার মাকেও যদি সে একটা আপেল দিত তার আপেলটাকে কেটে স্লাইস করে হয়তো প্লেটে সাজাই দিত, কিন্তু অথচ ঝুড়িতে কিন্তু বললেই হয় যে মা আপনি এখান থেকে নিয়ে খান, অথচ নিয়ে খেতে দিলে দেখা যাবে যে মা হয়তো একটা আপেলই নিত, বা একটা মালটাই নিত, একটা কলাই নিত, আবার কেটে দিছে, অথবা একটা পিরিচ বের করে কলাটাকে একটা লম্বা করে দিয়ে দিচ্ছে একটা কলা, কিন্তু এখানে মায়েদের কিন্তু চোখ হলো সন্তানের পেটের দিকে, প্লেটের দিকে না, কিন্তু মা যেটা দেখতেন যে না আমার ছেলের অবস্থা ওরকম না যতটুকু আমি চিন্তা করি, তো মা এখনো চোখে বানিয়ে ফেলে। আজকে মাকে বলছিলাম যে মা আমি আমাদের যেতে রেডি, আমার একটা প্রোগ্রামে যাচ্ছি, আমার না জানা না বলা আপনাদেরকে যেগুলো বলিনি সে কথাগুলো হয়তো বলবো, যদি আপনি শোনেন তাহলে চেষ্টা করেন শোনার জন্য। তো সেটা হলো যে আমার স্ত্রী ভালোবাসেন, কিন্তু আমি যাদের কাছ থেকে আজকে জন্ম নিয়েছি, যারা আমাকে প্রতিপালন করে এত বড় করেছেন, তাদেরকেও কিন্তু তার ভালোবাসাটা উচিত বলে আমি মনে করি। আমি যারা আজকের এই প্রোগ্রামটা শুনছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনি যদি কারো স্ত্রী হন তাহলে আপনার শ্বশুর প্রতি যত্নবান হন, যেহেতু আপনার স্বামী তারা পিতামাতা, আপনারা তার পিতামাতার মতোই তাকে সম্মান করতে শিখেন, তাদেরকে বুঝতে শিখেন, দেখবেন আপনার পরিবারের সুখ অবশ্যই আসবে। আজকে আমাদের আজকে যে অবস্থান এটা কেন হয়েছে, শুধু আমরা একে অন্যকে বুঝতে পারিনি বলে আজকে আমাদের এই অবস্থান, একে অন্যকে বুঝতে চেষ্টা করুন, অন্যদেরকে সময় না দিয়ে বরং স্বামীকে সময় দেওয়ার চেষ্টা করুন, অথবা স্বামীকে বলবো স্ত্রীকে সময় দিতে চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনাদের সমস্যাগুলো অনেকাংশেই কমে যাবে। আজকে ঢাকা শহরে আমি দেখি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গাতে দেখি যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কনজুগাল লাইফের বেশ আনহ্যাপি ভাব, এটা অনেকটা প্রভাব আছে আমি বলবো যে হিন্দি সিরিয়ালগুলো।
অবশ্যই, আমি তো বলি প্রায়
হিন্দি সিরিয়ালগুলোতে, হিন্দি সিরিয়ালগুলোতে অনেক কিছু দেখা যায়, একটা মেয়ে 4-5টা বিয়ে করছে, এটা কোনো প্রবলেম
না,
এই যে ইন্সপায়ার্ড করা,
যে ভাঙা করা তো চলতেই
থাকে, ভাঙা তো চলছে, এখন বাঙালি মেয়েরা বলে কিছু
খারাপ দেখানো হয়। আমি ওর মাকে সেদিন বলছিলাম যে কেন, মানে যদি 5টা সিরিয়াল চলে দেখা যায় একটা সিরিয়ালের ভিতরে 5টা ক্যারেক্টার থাকে মেয়ে খারাপ, না শাশুড়ি খারাপ, ননদ খারাপ, এটা শুধু কুটনামি।
এবং আরেকটা ব্যাপার দেখলে সবচেয়ে আশ্চর্য হবে, যেহেতু এটা হিন্দু কালচার, সেখানে দেখা যায় যে ছোট ভাই বিয়ে করছে বড় ভাইয়ের ওয়াইফকে, বড় ভাইয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে, ছোট ভাই বিয়ে করে নিয়ে চলে আসছে, আবার ছোট ভাইয়ের ওয়াইফ বিয়ে করছে বড় ভাই। এই যে এটা হসপস জগাখিচুড়ি একটা কালচার, এটা দেখে যে আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের মধ্যে যে এফেক্ট গুলো হচ্ছে, এইটার সার্ভাইভার কারা? আমাদের কিছু চিন্তা করলে দেখতে পারবো যে আসলে ওই কালচারটা আমাদের জন্য,
আমাদের না,
ওটা হলো একটা অন্য রকম, একটা
অন্য কালচার,
ওটা আলাদা একটা ধর্ম, আলাদা একটা কালচার। আর আমরা মুসলমান, আমাদের কথা চিন্তা করতে হবে, আমাদের অস্তিত্বের কথা চিন্তা করতে হবে। আমি আমার ওয়াইফকে এটাই বোঝানোর চেষ্টা করবো। প্রচুর এই নাটক দেখতো, হিন্দি সিরিয়াল গুলো দেখে 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 তার মধ্যে সে খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিল যে সে কোনোভাবে।
আর একটা ব্যাপার কিন্তু শামীম ভাই যেটা আছে, যেটা আমি বলে শেষ করবো, কারণ আমাদের সময় একদম শেষের পথে, যে পরিবারের শিক্ষা একটা অনেক বড় শিক্ষা।
এটা আমি অনেস্টলি বলবো দাদা, আপনার কথা আমি
বড় শিক্ষা, পরিবারের
আপনার কথা আমি একমত দাদা। এই যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কে কাকে সরি বললো আর কে কাকে সরি বললো না, এগুলো যদি আক্কা কই যদি করা হয় তাহলে ভালোবাসাটা কোথায়?
কারণ আমি যেটা মনে করে থাকি যে একটা ছেলে মেয়েকে হাজবেন্ড ওয়াইফের সংসারটাকে সুন্দরভাবে যদি আমরা গুছিয়ে রাখতে চাই, এটা কিন্তু আমরা পরিবার থেকে শিখি। আমি আমার মা বাবার যত ঝগড়া দেখেছি, এখন আমি দেখেছি ভালোবাসার কমতি ছিল না। কি করে একটা সংসারকে সুন্দর রাখার জন্য 100% স্যাক্রিফাইস করেও যে ভালো থাকা যায়, সেটা কিন্তু আমি আমার পরিবার থেকে শিখেছি। তো ডেফিনেটলি আমি যে মেয়ের সাথে সংসার করবো, আমিও কিন্তু চাইবো সেই জিনিসটাকে পরিপূর্ণ মর্যাদা দিতে, যে আমার বাবা মাকে আমি দেখেছি। তো পরিবার কিন্তু একটা অনেক বড়
বিষয় বাবা। দাদা দাদা একটা জিনিস শুনলে আসছে, আমি আপনি কথা না বলি নয় এবং শুনলে আসছে হবেন, যে আমার স্ত্রী 10 বছর ছিল, আমার বাবার কি প্রবলেম হচ্ছে, মায়ের কি প্রবলেম, সেটা কিন্তু সে কোনোদিন অনুধাবন করেনি। কিন্তু আমি যার সাথে আজকে আমার নতুন পরিচয় হয়েছে, সেই মেয়েটা কিন্তু আমার বাবা মার সাথে অতটা ইনভলভ না, কিন্তু আমার বাবার একটু পায়ের প্রবলেম আছে, স্ট্রেচারে হাঁটে। সে কিন্তু মার কি লাগবে, মাতানুগতিক মাকে মানুষ অনেক সময় মাকে মায়েদের জন্য শাড়ি কিনে বেশি, কিন্তু জুতোটা যে দরকার, পার্সটাও যে দরকার, এটা কিন্তু কেউ চিন্তা করে
অনেকে লোকেট করতে পারে
না। ও এটা কিভাবে লোকেট করলো, সে আমার বাবার জন্য একটা লাঠি মানে স্ট্রেচার এবং ইয়ে মায়ের জন্য জুতো আমাকে বললো যে তুমি এটা করে দাও আঞ্চি আঙ্কেলের জন্য। এই যে তার দূর থেকেও যে আমার ফ্যামিলির যে কার কি লাগবে প্রয়োজনটা অনুধাবন করা, আমি সত্যি খুব আমি এটাতে খুব আপ্লুত এবং আনন্দিত যে আমার স্ত্রী যেটা বুঝে নেয়, আমার ওয়াইফ যেটা বুঝে নেয়, আমার যিনি হবেন সেই যে আমার ফ্যামিলির ব্যাপারে এতটা কেয়ার নিচ্ছেন এবং তাদের যে যত্ন নিচ্ছেন, আমার মনে হয় ওর ভিতরে অন্তত পক্ষে ফ্যামিলির শিক্ষাটা আছে ওই রকম, যে শুধু নিজের না অন্যদেরকেও করতে হয়। তারা আমার শ্বশুর শাশুড়ি হবেন না, তারা আমার বাবা মায়ের মতোই হবেন, তাদের প্রয়োজনটা আমাকে দেখতে হবে। এবং দাদা আরেকটা কথা আমি না বলি না দাদা, সেটা হলো যে আমার ওয়াইফ কিন্তু কখনোই ব্যবসা বাড়াতে হবে, ইনকাম বাড়াতে হবে, উপার্জন করতে হবে, এটা নিয়ে যথেষ্ট উদাসীন ছিল। সংসারে যে তার কিছু পার্টিসিপেন্ট আছে এটা সে কোনোদিন বুঝতে চাইতো না। কিন্তু আমি এটার মধ্যে আমি অনেক কিছু দেখতে পাই, সেটা হলো যে তুমি শেয়ার বিজনেস করো, তুমি নতুন করে ব্যবসা বাড়াও, তাহলে এটা মন্দা হয়েছে, ওটা তো এত চাঙ্গা আছে, মানে এইভাবে করে তুমি তোমার জীবনে আগায় যাও। স্বামী আমি জানি তোমার মধ্যে সে যোগ্যতা আছে, তোমার সে ক্যাপাবিলিটি আছে, তোমার শুধু দরকার হলো আমার মতো একজন মানুষ যে তোমাকে পিছন থেকে ধাক্কা দিতে পারে। ধাক্কা দেওয়ার জন্য লোক তোমার দরকার, তোমার ধাক্কা দেওয়ার লোক ছিল না বলি তুমি 9টা বন্ধ ঘুমিয়েছো, 10টা বন্ধ ঘুমিয়েছো, অলস হয়েছিল। বিশেষ করবেন দাদা এই যে ধাক্কার কারণে আমি বলবো যে আমি অনেক 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 ভালো আছি এবং আমি ধন্যবাদ জানাবো তাকে যে আজকে আমাকে আমার অবস্থানে নিয়ে আসছে, এবং আমি কৃতজ্ঞতা জানাই আল্লাহ তাআলার কাছে যিনি আমাকে আজকের অবস্থানে নিয়ে আসছেন, আর যার সহযোগিতা আমি আজকে এখানে আসছি তাদেরকে আমি ইয়ে করবো। আজকে যে অনুষ্ঠান আমি এখানে আসছি ও কিন্তু খুব খুশি যে আমি এরকম একটা অনুষ্ঠানে আসতেছি, জানি না ও আমার কথা থেকে কোনো কষ্ট পাচ্ছে কিনা। যদি সে কষ্ট পেয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি এই আমার ভালোবাসা এই লাভ গুরুতে আসছি আমার ভালোবাসার কথাগুলো বলার জন্য, এই কথা থেকে যদি সে কোনো কষ্ট পায় আমি ক্ষমা চাই নিচ্ছি। তবে আমি বলতে চাই যে ভালোবাসা এমনই একটা
জিনিস,
হ্যাঁ ঈশ্বরের দান, যেটাকে শুধু মনের মধ্যে করেই রাখা যায়, পোষণ করে রাখা যায়, এটা কাউকে কখনো দেখানো যায় না। দেখতে হলে সেই ধরনের
দৃষ্টি
থাকা দরকার, থাকা প্রয়োজন, সেরকম মন থাকা প্রয়োজন। শুধু ভালোবাসি বললাম আর ভালোবাসা হয়ে গেল, সে SMS প্রেম আর করে লাভ নেই। হ্যাঁ SMS প্রেম বাদ দিয়ে খাঁটি প্রেম করতে হবে আমাদের। যদি কারোর সাথে আমাদের মন না মিলে আমার উচিত, আমাদের সবারই উচিত তার থেকে অন্ততপক্ষে দূরে থাকা,
দূরে থাকা।
তা না হলে শুধু দুটো জীবনের কান্নাই শুধু ভাসবে এবং সমাজে সেটা কান্নার রোলে
জোর করে আসলে ভালোবাসা হয় না,
জোর করে ভালোবাসা।
যদি আমি দেখি যে এটা আমার জন্য না, তাকে জোর করে অর্জন করার কোনো প্রয়োজন নেই, কারণ এই অর্জনের ফলাফল কিন্তু পরবর্তী জীবনকে ধ্বংস করে দেবে, যেটা আপনার জীবনে হয়েছে। আপনি যদি জীবনের প্রথম ক্ষেত্রে বুঝতে পারতেন যে আসলে জোর করে যে অর্জন, এই অর্জনটা আসলে আমার জীবনে সুখ আনবে না, তাহলে হয়তো আজ আপনাকে এত কষ্ট পেতে।
এবং দাদা সে ডিভোর্সের পরেও সে যে আমাকে সে বিভিন্ন জায়গায় বলে বেড়ায় যে আমাকে সে ভালোবাসে, সে নাকি এখন আমাকে স্বামী বলেই মানে। কিন্তু আমাকে যদি সে স্বামী বলেই মানবে তাহলে অন্য লোকদের অন্য পুরুষের সাথে কথা বলে বা অন্য পুরুষের সাথে ঘুরে বেড়ে তার লাভটাকে, তাই না? সে আমি কোথায় যাচ্ছি কি করছি সে অন্য পুরুষদের সাথে বলে বেড়ায়, এগুলো তো ঠিক না, তাই না? তো দাদা আমি একটা কথাই বলবো, যদি সে আজকে এই অনুষ্ঠান শুনে থাকে, লাভ গুরুটা একটা বিশাল ফেমাস একটা প্রোগ্রাম হয়ে গেছে এখন সবাই শুনে, তো আমি তাকে একটা কথাই বলবো, অনুরোধ করবো যে তুমি তোমার জীবনে আর
This track was downloaded from FusionBD.com.